জয় গৌর, আমরা বেশ কিছুদিন যাবত প্রায় 3 মাস মতন সেই অমৃত গ্রন্থ ভাণ্ডার শ্রী শ্রী মহাভারতের প্রসঙ্গ আমরা শ্রবণ করেছিলাম। আমরা মানে আবার একটি মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের নিয়ম সেবা ব্রত হয়ে যাওয়ার পরে আমরা সকলেই সম্মুখে পরম পূজ্য শ্রী রামকৃষ্ণ বাবা এবং বিশেষ বিশেষ শ্রোতাদের তাদের ইচ্ছা যে মহাভারতটা আমরা পূর্ণরূপে শ্রবণ করব, তা সেটাও যদি গিরীন্দ্র বিহারীর কৃপা হয় আমরা তা সুসম্পন্ন করব বলে আশা করি। গতদিন রাত্রে আমাদের আশ্রমে সমস্ত বৈষ্ণবগণ সম্মিলিত হয়ে অধিকাংশই মহাভারত শ্রবণ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু সকালে এই ভাগবত পারায়ণ হচ্ছে, মানে মাসিক পারায়ণ, তো সেই হিসাবেই আমাদের সকলের ইচ্ছা হলো যে আমরা সেই মাসিক পারায়ণ অনুসারেই নিত্য প্রতি তার ব্যাখ্যাটা শ্রবণ করব, এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছে। অতএব এই নিয়ম সেবার এক মাস ব্যাপী আমরা এই সম্পূর্ণ শ্রীমৎ ভাগবতটি মানে যথাযথ রূপে শ্রবণ করা তো সম্ভব নয়, সে তো ওই সপ্তাহের মতনই হবে, তা আমরা ঠিক তদনুরূপেই নিত্য প্রতি এই বৈকাল 4:30 ঘটিকা হতে নিত্য প্রতি শ্রবণ করব। এবং আপনারা কৃপা করে যদি আসেন তাহলে মানে তো অতি উত্তম কথা, তাহলে বলতেও একটু ভালো লাগবে, আর সম্মুখে যদি কেউ না থাকে তাহলে কেমন লাগবে সে তো আপনারা আমার থেকে বোধ হয় ভালোই জানেন। তা যা হোক, আমরা নিত্য প্রতি এই ভাগবতী শ্রবণ করব। আজ আমরা শ্রীমৎ ভাগবত মাহাত্ম্য যা পদ্মপুরাণত্ব সেটি শ্রবণ করব, এবং অন্তিম দিবসে আমরা স্কন্দ পুরাণত্ব মহিমা মাহাত্ম্য শ্রবণ করে পাঠের বিরাম দেব। আজ আমরা এই শ্রীমৎ ভাগবতের মাহাত্ম্য যা পদ্মপুরাণত্ব তা 6টি অধ্যায় তা আমরা শ্রবণ করতে চলেছি। দেখুন, কথার যে শৈলী বা দ্রুততা তা কিন্তু রাখতে হবে, তা না হলে আমরা কিন্তু মানে সেই ধীরে ধীরে যেমন মহাভারতকে চর্বণ করে শ্রবণ করছিলাম বা আস্বাদন করছিলাম তা কিন্তু সম্ভব হবে না, একটু দ্রুত গতি থাকবে। আপনারা সকলেই জ্ঞানীজন বৈষ্ণবজন, আপনারা তা সকলেই জানেন যে মাসিক পারায়ণ মানে ওই সপ্তাহের মতনই, সপ্তাহটা 3-4 ঘন্টা ব্যাপী হয়, এটা না হয় 1.5 ঘন্টা হবে, অতএব তার যে দ্রুততা তা বেশি থাকে। তা যা হোক, আমরা অধ্যকার দিনে সেই পদ্মপুরাণত্ব শ্রী শ্রী ভাগবত মাহাত্ম্য আস্বাদন করতে চলেছি। তার পূর্বে আমাদের জানা উচিত যে এই ভাগবত সপ্তাহ কে কোথায় কাকে বলছিল, তা না হয়তো একটা মানে বিদ্ভুটের মতো লাগে যে কি জানি কোথা থেকে কে বলছে। তা একবার কি হয়েছে, ব্রহ্মবাদী ঋষিগণ তারা একবার সকলে মিলে দেখলেন যে কলিকাল চতুর্দিক থেকে কলি আক্রমণ করছে। সকলে মিলে আমাদের সৃষ্টিকর্তা চতুর্মুখ ব্রহ্মাজির নিকটে গেলেন। চতুর্মুখ ব্রহ্মাজির নিকটে গিয়ে হাত জোড় করে প্রার্থনা করে মানে অন্তিম তাদের যা ইচ্ছা সেই ইচ্ছা ব্যক্ত করলেন, বললেন হে পরম পিতা, হে আদিদেব, আমরা এ তো চতুর্দিকে অমঙ্গল দেখতে পাচ্ছি, তা আপনি আমাদের আমরা এক ব্রত করতে চাই মানে যজ্ঞ যা 1000 বৎসরে পরিপূর্ণ হবে, তা আপনি কৃপা করে আমাদের জন্য একটি স্থান নির্দিষ্ট করে দিন, কোথায় করলে ভালো হয়। ব্রহ্মাজি বললেন ঠিক আছে হে বৎসগণ, হে পুত্রগণ, হে ঋষিবৃন্দ, তোমরা অযথা খেদ করো না, দেখো আমি এই চক্রটি নিক্ষেপ করছি। মানে সেই চক্রটা আবার কেমন, ভগবানের কাছে যে সুদর্শন চক্র সেই সুদর্শন চক্র নয়, মানে সুদর্শন চক্রের ন্যায় সেই চক্রটি নিক্ষেপ করলেন মানে ছেড়ে দিলেন, আর বললেন যেখানে যে এই চক্রটি পতিত হবে মানে পড়বে সেটা তোমাদের যজ্ঞের অনুকূল স্থান হবে। দেখতে দেখতে সেটি মানে সেই ব্রহ্মাজি কর্তৃক নিক্ষিপ্ত যে চক্র সেটি গিয়ে পড়লো কোথায়? সেই নৈমিষারণ্যে। আরেকটি নাম হচ্ছে অনিমেষ ক্ষেত্র। এছাড়া পৌরাণিক দৃষ্টিকোণ থেকে আরো আরো নাম রয়েছে। যাক, দুটি নামই আমরা জানলেই যথেষ্ট, নৈমিষারণ্য আর অনিমেষ ক্ষেত্র। অনিমেষ ক্ষেত্রের অর্থ কি? অনিমেষ মানে আমাদের এই চক্ষুর যে পলকজ্জয় হচ্ছে এমন ভাবে, সেখানে ভগবানের কৃপাটা এমন ভাবেই বর্ষিত হচ্ছে মানে সেখানে এই পক্ষণদ্বয়ের যে বিঘ্ন সেটাও নেই, মানে সর্বদাই ভগবানের কৃপার স্থান সেই নৈমিষারণ্য। তা সেই নৈমিষারণ্যে 60,000 ঋষিবৃন্দ তারা একত্রিত হয়ে 1,000 বৎসরে সুসম্পন্ন হবে এমন এক যজ্ঞ আরম্ভ করলো। একদিন দুদিনের নয়, 1,000 বৎসরে সুসম্পন্ন হবে সেই যজ্ঞটি। তারা নিত্য প্রতি সেই যজ্ঞ করে চলেছেন। এবারে আমরা আসি ভাগবতের দিকে। এই প্রসঙ্গটি জানা থাকলে মানে এটা অদ্যকার দিনে এবং নিত্য প্রতি এটা মাথায় রাখলেই তাহলে পাঠের যে আস্বাদন সেটা যথাযথ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম নৈমিষারণ্যে সেখানে সমস্ত 60,000 ঋষিবৃন্দ তপস্যা মানে সেই যজ্ঞে রত ছিলেন। এবারে বেদব্যাস ভগবান কি বলছেন দেখুন। প্রথমে কিছু শুভ অনুষ্ঠান করতে গেলে ভগবানের নাম করতে হয় কিনা, তাই তিনি প্রথমেই বলছেন, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নুমহ। বেদব্যাস ভগবান বলছেন যে যিনি সৎ চিত আনন্দের স্বরূপ, আনন্দ ঘন মূর্তি, যিনি এই বিশ্বের, এই যে আমরা এই পৃথিবী দেখতে পাচ্ছি, এই পৃথিবীকে যিনি উৎপন্ন করেছেন এবং যিনি এই যে তাপত্রয় আধ্যাত্মিক আদি ভৌতিক আধ্যাত্মিক আদি যে সমস্ত তাপত্রয়, এই তাপত্রয় থেকে যিনি মানে জীবকে মুক্তি করে দিতে মানে মুক্ত করতে পারেন, শান্তি প্রদান করতে পারেন, এমন যে ভগবান সেই শ্রীকৃষ্ণচন্দ্রকে আমরা সকলেই প্রণাম করছি এবং প্রণাম করে এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ বা শ্রীমৎ ভাগবত সংহিতায় আমরা প্রবেশ করছি। এখন প্রবেশ করতে গেলে প্রথমে গুরুদেবের বন্দনা করতে হয়, তাই শুকমুনির বন্দনা করছি। যং প্রব্রজন্ত মনুপেতমোপেত কৃত্তং দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রেতি তন্ময়তয়া তরব বিনেদ তং সর্বভূত হৃদয়ং মুনিমানতোস্মি ইত্যাদি। আমরা বন্দনার পূর্বে এই পুরো শ্লোকটা নিত্য প্রতি শ্রবণ করি। তাই এখানে গুরুদেবকে বন্দনা করছেন তিনি কেমন, যে তিনি জন্ম পরিগ্রহ করার সঙ্গে সঙ্গে এই ভগবানের মায়ার কবলে যাতে জড়িয়ে যেতে না হয় তাই তিনি কি করছেন, প্রব্রজন্ত মানে সন্ন্যাস অবলম্বন করে তিনি বন প্রদেশে চলে যাচ্ছে। তার পুত্র তার পিতা ভগবান বেদব্যাস তার পুত্র শুকমুনিকে বলছেন, হে পুত্র, হে পুত্র, তুমি একটু দাঁড়াও। কিন্তু তথাপি তার মানে পিতার বাক্যেতেও তিনি মানে সাড়া দিলেন না, তিনি চলে গেলেন বনে। এবং আরো আরো ঘটনা যা টিকাকারগণ বিশদ রূপে ব্যাখ্যা করেছেন। এবারে একদিন কি হলো, সেই 60,000 ঋষিবৃন্দ যেখানে ওই মানে যজ্ঞ করছিলেন সেখানে সুতমুনি যিনি সাক্ষাৎ শুকমুনির শিষ্য এবং তিনি সুখদেব গোস্বামী থেকে সম্পূর্ণ শ্রীমৎ ভাগবত শাস্ত্র এবং অন্যান্য সমস্ত শাস্ত্রকে হৃদয়ঙ্গম করেছিলেন, হৃদয়ে ধারণা করেছিলেন। দেখুন এই কথার মধ্যে অনেক তাৎপর্য আছে। শুনলাম, এই কান দিয়ে শুনলাম, আরেক কান দিয়ে বের করে গিয়ে আরেক পাশে গিয়ে লোকের নিন্দা করে বেড়ালাম, এ এক শ্রবণ। এ শ্রবণ করার থেকে না করাই ভালো। আরেকটা শ্রবণ হচ্ছে যে যা বলল কথাটা তো বেশ ভালো, আমি অন্য আরেকজনকে বলবো, সেটা কণ্ঠস্থ মানে মনে রাখলো। আর একটা হচ্ছে হৃদয়ঙ্গম, হৃদয়ের মধ্যে চিন্তনা করে সেটাকে অনুধাবন করা, সেটার প্রতি চেষ্টাশীল হওয়া, এটা হচ্ছে হৃদয়ঙ্গম, হৃদয়ের মধ্যে ধরে রাখা। তা এই সুতমুনি মানে সেই শুকমুনির থেকে সমস্ত শাস্ত্রকে তিনি হৃদয়ঙ্গম করেছিলেন। আর তিনি মহাভারত শ্রবণ করেছিলেন ঋষি বৈশম্পায়ন থেকে, সমস্ত শাস্ত্রে পারঙ্গম। তা সেই নৈমিষারণ্যে এই সুতমুনি তিনি যাচ্ছেন একদিন, অনেক ঋষিবৃন্দ আছেন, উনি যাচ্ছেন। নৈমিষে সুতমাসীন মবিবাদ্য মহামতিম কথামৃত রসাস্বাদ কুশাল শৌনক ববৃত। সেখানে যখন গিয়েছেন 60,000 ঋষিবৃন্দ তারা সকলে উঠে দাঁড়িয়েছে। তিনি একজন ভাগবতের শ্রেষ্ঠ বক্তা, কিন্তু ব্রহ্মবাদী ঋষিগণ তাকে মানে আদর আপ্যায়ন করে সুন্দর আসন দিলেন। আবার কি করলেন, ষোড়শ বিধি অনুযায়ী ভগবানের যেভাবে পূজন করা হয় তাকে তদনুরূপভাবে পূজন করলেন এবং জিজ্ঞাসা করছে। এবার 60,000 ঋষিবৃন্দের মধ্যে মনে করুন সকলে একসঙ্গে যদি হইচই করে জিজ্ঞাসা করে তাহলে তো কারো কথা শোনা যাবে না। তাই ঋষিরা মানে মিটিং করে সঙ্গে সঙ্গে মানে সভা করে বললেন, দেখুন আমাদের মধ্যে জ্ঞানে অগাধ জ্ঞানী, বয়স প্রবীণ বয়োবৃদ্ধ ঋষি সৌনকজি, তাকে মানে প্রশ্নকর্তা রূপে নিযুক্ত করলেন যে তিনিই প্রশ্ন করবেন। আর সৌনকজি কেমন, তিনি সর্বগুণান্বিত, সর্বশাস্ত্রে পারদর্শিতা লাভ করার পরেও তিনি বোকার মতো প্রশ্ন করেছেন, যেন কিছু জানেন না। মানে বোকার মতো মানে কি, কিছু না জানার ভান করে প্রশ্ন করছেন। আহা কত সুন্দর কথা বলছে। এখন আমি প্রশ্ন করব মনে করুন রামকৃষ্ণ বাবাকে, তাহলে আমার মধ্যে তো সেই বিনয়টা হওয়া দরকার। এখন আমি মনে করলাম যে রামকৃষ্ণ বাবা কি জানেন, আমি তো সব, তাহলে তো রামকৃষ্ণ বাবার থেকে আমি কিছু পাবো না। তাই ওখানে সৌনকজি একেবারে মানে বাচ্চার মতন হয়ে তিনি জ্ঞানে এবং বয়সে প্রবীণ সব কিছু জানেন, তিনি হাত জোড় করে সুতমুনিকে কি বলছেন, দেখুন এই যে দৈন্যতা বা এই যে মানে সমর্পণ, এটা না হলে কোনো সাধুর থেকে কিছু পাওয়া সম্ভব নয়। তাই তিনি অনেক বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করছেন সুতমুনিকে, অজ্ঞান অধ্যান্ত বিধ্বংস কটি সূর্য সমপ্রভ সুতাখ্যায়ী কথা সারম মম কর্ণ রসায়নম। হে সুতদেব গোস্বামী, হে মহামুনি, হে বৈষ্ণব শ্রেষ্ঠ, আমি জানি আপনি আপনার গুরুদেবের থেকে সমস্ত বিদ্যা হৃদয়ে ধারণ করেছেন এবং আপনার মধ্যে যে কৃষ্ণ কথা রয়েছে তা কেমন এই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করতে পারে সেই কৃষ্ণ কথা, এবং সমস্ত অজ্ঞান অন্ধকারকে একেবারে বিধ্বংস করতে পারে, আর কেমন সমস্ত কিছু অজ্ঞান অন্ধকারকে বিনষ্ট করে কি করেন, যে তার মধ্যে মানে কোটি সূর্য সম তেজ, মানে কোটি সূর্য একসঙ্গে উদিত হলে কি হয়, সেখানে অন্ধকারের আর ছন্দাংশ থাকে না। একটা সূর্যতেই দেখুন আমাদের এই পৃথিবী দিনের বেলা একেবারে আলোকিত করে রেখেছে, একেবারে সব জায়গাগুলো চকচক করছে। তা সেই প্রকার এই ভাগবত কথা কেউ যদি শ্রবণ করেন তাহলে তার হৃদয়ের মানে কোথাও ছায়া তো মানে অন্ধকার তো দূরের কথা, তার হৃদয়ের মধ্যে ছায়া পর্যন্ত থাকতে পারে না, অজ্ঞান রূপ অন্ধকার সে তৎক্ষণাৎ দূরীভূত হয়। হে প্রভু, হে মহামুনি, সেই কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য আমার হৃদয়টা মানে আমার কর্ণটা মম কর্ণ রসায়নম, আমার কানটা একেবারে উদ্বেলিত হয়ে আছে, আপনি কৃপা করে সেই সমস্ত কথা আমাদের বলুন না। কত সুন্দর মানে উত্থাপনা করলেন, কত সুন্দর কথা বললেন, সেই কৃষ্ণ কথা শোনার জন্য আমার কানটা একেবারে, আমরা বলি না আমার কানটা একেবারে খাড়া হয়ে আছে সাধারণ শব্দে, তা সংস্কৃত তো আর এত মানে গ্রামের শব্দ প্রয়োগ হয় না, তাই বলছেন মম কর্ণ রসায়নম। আমার আমার কর্ণটা শোনার জন্য একেবারে উদ্বেলিত হয়ে আছে। সৌনকজি এই কথা বললেন, আবার কি বলছেন? ভক্তি জ্ঞান বিরাগাত্ম বিবেক বর্ধতে মহান মায়ামোহ নিরাশস্য বৈষ্ণবৈ ক্রিয়তে কথম। হে মহামুনি, ভগবানের এই দূরত্বয়া মায়াকে কেউ কখনো অতিক্রম করতে পারে না, কিন্তু এই যে বৈষ্ণবগণ তারা দেখতে সাধারণ, দেখুন গলায় তুলসী মালা, হাতে মালা ঝোলা নিয়ে জপ করছে, তারা কি করে পার হচ্ছেন? একমাত্র সেই ভক্তি জ্ঞান আর বৈরাগ্যকে হৃদয়ে সম্বল করে তারা সেই ভগবানের মায়াকে অতিক্রম করে চলে যান। কিন্তু কোন মুনি ঋষি বৃন্দ জন্ম জন্মান্তর ধরে সেই বনপ্রদেশে শুধু জ্ঞানকে আশ্রয় করে তারা ব্রহ্মে লীন হয়েও সেই ভগবানের মায়া থেকে উত্তীর্ণ সহজে কেউ হতে পারেন না। হতে পারেন কিন্তু সহজে কেউ হতে পারেন না। সেই বৈষ্ণবগণ মানে জ্ঞান ভক্তি আর বৈরাগ্যকে হৃদয়ে ধারণা করে হৃদয়ে ধরে তারা কি করে এই ভগবানের মায়া থেকে উত্তীর্ণ হয়ে যান, আপনি কৃপা করে আমাকে বলুন। জন্মান্তরে ভবেত পুণ্যম তদা ভাগবতম লভেত। এক কথায় বলছেন কি, যে যাদের জন্ম জন্মান্তরে সৌভাগ্য থাকে তারাই এই ভাগবত শাস্ত্র জানতে পারে, শ্রবণ করার অধিকারী এবং শ্রবণ করার সৌভাগ্য উপস্থিত হয়। এই ভাগবত কথা ওই সারাদিন মালা জপ করলাম, মনের মধ্যে পাপ রাখলাম, ওদের ভাগবত শাস্ত্রে অধিকারী নেই যা আমরা আগামী দিন শ্রবণ করব। তারা কোনো সাধুর মধ্যেই নয় যাদের চিত্তটা পরিষ্কার হয়নি, যাদের চিত্তের মধ্যে মানে সর্বদা কামনা বাসনা একেবারে ভর্তি, যারা অপরের মানে উৎকর্ষ দেখে অপরের বিষয় বৈভব দেখে যারা জ্বলনশীল, তারা যতই চোখ বন্ধ করে লীলাসারণ করুক আর জড়ই যতই বড় বড় কথা বলুক, এরা কোনো সাধুর মধ্যেই পড়ে না। পরিষ্কার বলছি, আমি বলছি না, কিন্তু আপনারা আবার আমার উপরে রাগ করবেন না, আমি কিন্তু কিছু বলছি না, যেমন লেখা আছে ঠিক তেমনই বলছি। এবারে এই কথা যখন বললেন যে জন্মান্তরে ভবেত পুণ্যং তদা ভাগবতম লভেত, তখন সৌনকজি বলছেন যে ভাগবত কথা এত মহিমান্বিত, আচ্ছা তার কোনো প্রমাণ আছে? বলছেন বা মশাই, প্রমাণ থাকবে না? প্রমাণ না থাকলে এই জগতে কেউ কিছু মানে? কেউ কিছু মানে না। প্রমাণ আমাদের বলা হয় না যে ভাই তুমি যে এই কথাটা বললে তার একটা এক্সাম্পল দাও দেখি, তা প্রমাণ না হলে কেউ মানতে চাইবে না। তা বলছেন দেখো, একদিনের কথা বলি, বলছেন ওই পরীক্ষিতের সভায়, পরীক্ষিত যখন মুমূর্ষু অবস্থায় শুকমুনির নিকটে শুকমুনি কৃপা করে আসলেন, তখন সেখানে আমি নিজে ছিলাম, আমি অন্যের কথা আর কি বলবো, সেখানে দেবরাজ ইন্দ্র তিনি সুধা কলস অমৃত নিয়ে আসলেন। কি বলছেন? এবং বিনিময়ে যাতে সুধারাজ্ঞা প্রপিয়তম প্রপাশ্যাম বয়ম সর্বে শ্রীমৎ ভাগবতামৃতম। দেবরাজ ইন্দ্র অমৃত নিয়ে আসলেন। অমৃত তো আর সাধারণ জিনিস না, অমৃত সেই কত কষ্ট করে সমুদ্র মন্থন করে তোলা হয়েছিল। দেবরাজ ইন্দ্র মহাস্বার্থী লোক, কিন্তু এমনি দেবতা ঠিক আছে, কিন্তু দেবতারা স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তা দেবরাজ ইন্দ্র তিনি অমৃত কলস নিয়ে এসে বলছেন যে হে মহামুনি, হে শুকদেব গোস্বামী, আপনি এক কাজ করুন, পরীক্ষিতকে তো সর্পে দংশন করলে মারা যাবে, তার আগে এই অমৃত পান করলে সে অমর হয়ে যাবে, সে আর মরবে না, তাই অমৃত তাকে পান করিয়ে অমর হয়ে যাক সে, আর তার পরিবর্তে মানে এই অমৃত আমি যে দিলাম তার পরিবর্তে আমরা মুখ্য মুখ্য দেবতারা এসেছি, আপনারা সেই ভাগবত ভাগবতামৃত আমাকে প্রদান করুন। শুকমুনি বলছেন আরে তোমরা তো স্বার্থবাদী তো আছোই, আবার সে সঙ্গে তোমরা এসেছো, এ তো ঠিক নয়, তোমরা তো ব্যবসায়িক বুদ্ধি নিয়ে আমার কাছে এসেছো, এর পরিবর্তে ওই জিনিসটা দাও। আরে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিসের যদি বিনিময় করতে হয় তাহলে তার বরাবরিতা প্রায় প্রায় একরকম হওয়া দরকার কিনা? এখন মনে করুন আপনার কাছে একটা মোবাইল আছে সনি ইরেকশন, আরেকজনের কাছে আছে একটা সাধারণ মানে কম দামের হয়তো মোবাইল, সাধারণ একটা উদাহরণ। এখন আমি যদি যাদব বাবাকে বলি যে যাদব বাবা এটা পাল্টে আপনারটা দিন তো, তা বললেন আরে মশাই পাগল নাকি তুমি, কোথায় আমার এত দামি জিনিস আর তোমার ওই কোথায় তুচ্ছ। এবারে যদি দুটোর মধ্যে উনিশ বিশ হয় তাহলে যাদব বাবা হয়তো এটা বলবেন ঠিক আছে চলো পাল্টে ফুলটে নাও, কিন্তু দুটোর মধ্যে তো কোনো সামঞ্জস্যই নেই। মানে কোথায় তুমি সেই অমৃত তুচ্ছ অমৃতর কথা বলছো আর কোথায় ভাগবত অমৃতের কথা বলছো, দুটোর মধ্যে তো আকাশ পাতাল তফাৎ গো, এ হয় না। আর তোমরা যদি শ্রদ্ধায় আসতে তাহলে সেই শ্রদ্ধা বা ভক্তি সহকারে আমার কাছে যদি সেই ভাগবত অমৃত চাইতে আমি প্রদান করতাম, কিন্তু তোমরা তো ব্যাপারী হিসাবে আমার কাছে এসেছো, তা সেই ব্যাপারীর যে ব্যাপার করব তা দুটোর মধ্যে অসামঞ্জস্য, কোথায় অমৃত আর কোথায় ভাগবত অমৃত, এ হবে না। তিনি কি বলছেন, এবং কসুদা ককথা লোকে ককাচং কমনির মহান ব্রহ্মরাত বিচার্যইবান চদা দেবান যাহা সোহা। আরে দেবতাগণ, হে দেবরাজ ইন্দ্র, কোথায় অমৃত আর কোথায় ভাগবতামৃত, আরে কোথায় তুমি একটি কাচের টুকরো আর কোথায় এক মনির সঙ্গে মানে স্পর্শ মনির সঙ্গে তুলনা করলে এ কি কখনো মেনে নেওয়া যায়, দুটোর বরাবরিতা একই রকম অথবা উনিশ বিশ হলে মেনে নেওয়া যায়, কিন্তু এ তো আকাশ পাতালও নয়, একেবারে সেই গোলক আর পাতাল যতটা ডিস্ট্যান্স এতটা তফাৎ। অতএব না না, এ গ্রহণ করা যাবে না, এ আমি নেব না, তোমরা এখান থেকে পালিয়ে যাও। মানে দূর হয়ে তো আর যেতে বলছেন না, মানে বলেছেন দূর হয়ে যেতে, কিন্তু তিনি তো সাধু, তিনি আমাদের মতন এই রকম মানে সাধারণ শব্দ প্রয়োগ করেন না। তিনি বলছেন না না না, আমি আপনাদের ভাগবতামৃত দিতেই পারবো না, আপনারা এখান থেকে মানে মানে কেটে পড়ুন, দিলেনই না। তাহলে সুতমুনি বলছেন, হে শৌনকাদি ঋষিবৃন্দ, তাহলে চিন্তা করুন সেই অমৃতের থেকেও কত মানে কোটি কোটি গুণে এই ভাগবতামৃতের মূল্য বেশি, তা আপনারা সেই প্রসঙ্গ অনুসারে বুঝতে পারলেন, আমি সেখানে নিজে ছিলাম। এবারে শৌনকজি প্রশ্ন করলেন যে দেখুন আপনি যে বললেন সেই ভাগবতামৃত, সেই ভাগবতের সেই শ্রীমৎ ভাগবতের এত মহিমা, তাই এর কি কোনো পরম্পরা আছে, কারণ শাস্ত্রে বলা হয়েছে পরম্পরা ক্রমেণ আগত ধর্ম ইতি সম্প্রদায়, পরম্পরাক্রমে সেই ভগবান থেকে যে ধর্ম নেবে এসেছে সেটাই হচ্ছে কি ধর্ম, তাই এটার কোনো পরম্পরা আছে। যে এর অর্থ হচ্ছে এটাই, টিকাকারগণ বলছেন যে সমস্ত ধর্ম ভগবান থেকে পর্যায়ক্রমে এই লোক পর্যন্ত না এসেছে সেগুলো ধর্ম নয়, সেগুলো সব উপধর্ম, সেগুলো সব অপসম্প্রদায়, পরিষ্কার বলেছে, তাই এর কোনো পরম্পরা আছে। সুতমুনি বলছেন বা মহোদয়, কোনো পরম্পরা না থাকলে সেই কথা কি আর আমি মানে উত্থাপন করি, অবশ্যই পরম্পরা আছে। আচ্ছা এই ভাগবতের তাহলে মানে কেমনভাবে কে কোথার থেকে শুনেছে একটু শ্রবণ করতে আমাদের ইচ্ছা হচ্ছে। বলছেন তাহলে শোনো, হে ঋষিবৃন্দ, আপনারা সকলে মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদা বিশালায়াম একদা তু বিশালায়াম চত্বর ঋষয়মালয়া সৎসঙ্গার্থম সমায়াত দদৃশু তত্র নারদম। এবারে নারদের প্রসঙ্গ দিলেন, একটু মানে আপনারা কৃপা করে ধ্যানপূর্বক শুন, না শুনলে কিন্তু আনন্দ পাওয়া যাবে। এখানে কি বলছেন দেখুন, একবার দেবর্ষি নারদ তিনি মন একেবারে ক্ষীণ মানে মন দুঃখে মন গ্লানিতে তিনি বদ্রী বিশালে বিচরণ করছেন। এখন কাউকে দেখলে বোঝা যায় লোকটা খুশি কিনা, দেবর্ষি নারদকে দেখে মনে হচ্ছে দীন দুঃখী একেবারে কাঙালের মতন তার মুখের চেহারাটা হয়ে রয়েছে। তিনি একজন ব্রহ্মবাদী ঋষি, তার ওই অবস্থা, তা সেখানে চতুর্ষণের সঙ্গে মানে ভগবান ব্রহ্মাজিৎ থেকে নারদ উৎপন্ন হয়েছেন, চতুর্ষণ উৎপন্ন হয়েছেন, কিন্তু চতুর্ষণ অনেক পূর্বে সর্বপ্রথম চতুর্ষণ উৎপন্ন হন, তাহলে তারা জ্যেষ্ঠ মানে বড় ভাই, তাদের সঙ্গে দেখা হয়েছে। সেই চার ভাই নারদকে ওই রকম অবস্থায় দেখে জিজ্ঞাসা করছেন,
কথম ব্রহ্মণ দীনমুখ কুতশ্চিন্তা তুরোভবান ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চ আগমনম তব।
হে ব্রহ্মবাদী ঋষি, হে দেবর্ষে, তোমাকে দেখে, এই তোমার মুখটা দেখে দিনের মতো মনে হচ্ছে। দিন ও ক্যাঙ্গাল কাঙ্গাল যেমন দেখতে হয়, তারা খেতে পায় না, তেমন অবস্থা। আর তোমাকে এই চিন্তাতুর মানে চিন্তাতুরা মানে চিন্তা যুক্ত কেন মনে হচ্ছে? আর তুমি ত্বরিতম গম্যতে কুত্র কুতশ্চ আগমনম তব, তুমি এই তাড়াতাড়ি করে কোথায় যাচ্ছ আর কোথার থেকে আসছো বলো তো? কোথায় যাচ্ছ আর কোথার থেকে আসছো?
ইদানিম শূন্য চিত্তয়সি গতবৃত্ত যথা জন তবেদম মুক্ত সংঘর্ষ নচিতম বাদ কারণম।
আর তোমাকে দেখে কেমন মনে হচ্ছে? যেমন মানে অনেক ধনাঢ্য এক ব্যক্তি, কিন্তু সে মহাকৃপণ মহাকঞ্জুস। তার যেমন সমস্ত ধন সম্পত্তি হরণ হয়ে গেলে তার মনের অবস্থা যেমন হয়, ঠিক তোমাকে দেখে সেই রকম মনে হচ্ছে গো। তা তুমি একজন ব্রহ্মবাদী ঋষি, তোমাকে দেখে সমস্ত সংসারীগণের এবং অন্যান্য লোকের সমস্ত ব্যক্তিদের মনের মানে দুঃখ ঘুচে যায়, আর তুমি আজ দুঃখী দুঃখিত অন্তকরণে এই পাগলের মতো কোথায় ঘুরে বেড়াচ্ছ বলো তো? তাদের বলার অধিকার আছে, কারণ তারা জ্যেষ্ঠ তো, বড় কি না। এবারে নারদজি বলছেন, কি বলছেন, যে হে জ্যেষ্ঠ ভ্রাতগণ, আমি দেখলাম যে এই এখন বর্তমান কলিকাল এসে গেছে। আমি সমস্ত লোকে মানে উর্ধাদি যে সমস্ত লোক স্বর্গাদি ভগবান বৈকুণ্ঠ আদি বৈকুণ্ঠাদি সে ধাম আদি সমস্ত লোকে এমনকি ব্রহ্মলোকেও আমি বিচরণ করলাম, করে সেখানে কিন্তু মানে হরিকথা পাওয়া যায় না। এই হরিকথা যদি পাওয়া যায় তাহলে এই লোকেই সম্ভব। সেখানে কোথাও মানে প্রাচুর্যের কারণে ঐশ্বর্যের কারণে সেখানে এই মানে হরিকথা পাওয়া যায় না। এই যে আমরা জন্ম নিয়েছি, আমরা বাস্তবিক ধন্য, মানে এত ধন্য তার বলার কথা নয়। এই লোকেই আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের গুণরাশির কথা, ভগবান শ্রীকৃষ্ণের পরাক্রমের কথা, ভগবান শ্রীকৃষ্ণের কৃপার কথা, তার দয়ার কথা, তার লীলা ইত্যাদি এই লোকে বসেই আমরা শুনতে পাবো বা পাচ্ছি। কিন্তু অন্যান্য লোকে হবে না, স্বর্গে সেখানে হবেই না। একমাত্র হরিকথা এই লোকেই এই পৃথিবীতেই মানে এই ধরতি এই মর্তেই সম্ভব। তাই হে সনক সনন্দন আদি ঋষিবৃন্দ, আমার জ্যেষ্ঠ ভ্রাতাগণ, আমি সেই সমস্ত লোক ভ্রমণ করে দেখলাম যে পৃথিবী হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ যেখানে হরিকথা শোনা যায়। তাই আমি এলাম, কিন্তু চতুর্দিকে কলির কি ভয়ঙ্কর দুর্দশা, তা আমি তথাপি এলাম।
অহং তো পৃথিব্যাং যত জ্ঞাত্বা সর্বতমামিতি পুষ্করঞ্চ প্রয়াগঞ্চ কাশীং গোদাবরীং তথা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্দনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্ততঃ।
হে ঋষিবৃন্দ, আমি সমস্ত লোক ভ্রমণান্তে এই পৃথিবীতে আসলাম, পৃথিবী ভ্রমণ করলাম, পুষ্করে গেলাম, প্রয়াগে গেলাম, কাশীতে গেলাম, গোদাবরী চতা গোদাবরীতে গেলাম, হরিক্ষেত্র মানে হরিদ্বার ক্ষেত্রে গেলাম এবং কুরুক্ষেত্রে গেলাম, শ্রীরঙ্গে মানে সেই সাউথ ইন্ডিয়া যাতে আমাদের দক্ষিণ ভারত বলা হয় সেখানেও গেলাম। সমস্ত তীর্থে ভ্রমণ করে আমার চিত্তটা আরো মানে বিক্ষিপ্ত হয়ে উঠল। কলির কি ভয়ঙ্কর প্রভাব, যে কোথাও কিছু নেই, সেখানে সকলেই অধার্মিক হয়ে উঠেছে। যে সমস্ত সাধুগণ আছে তারা ওই তিলক করে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, মালাটা নিয়ে জপ করছে, হয়তো মহামন্ত্র জপ করছে কিনা ঠিক নেই, সারাদিন চিন্তা করছে কোথার থেকে মাল ধন পাওয়া যাবে, কোথায় গিয়ে সেই মানে লোকেদের ঠকিয়ে ডাকাতি করে ভান্ডারা দিচ্ছে সেগুলো খাওয়া যাবে, কোথায় চিঠি পাওয়া যাবে, এই নিয়ে ব্যস্ত। ব্রাহ্মণগণও ঠিক সেই রকম, তাদেরও ধর্মকর্ম উঠে গেছে।
না পশ্যং কুত্রচিৎ ধর্ম মনঃসন্তোষ কারকম কলিনা ধর্ম মিত্রেণ ধরে অং বাধিত অধুনা।
আমি দেখলাম
যে কোথাও ধর্ম বলে আর কিছু নেই, সব প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। আর আমাকে দেখে মনটা বড়ই খারাপ লাগলো। হে ভ্রাতগণ, তরুণী প্রভুতা গেহে শ্যালক বুদ্ধিদায়ক কন্যা বিক্রয় নোলোবাদ দম্পতি নাঞ্চ কলকণম। আর যে সমস্ত গৃহে স্বামীরা মালিক হতো আগেকার দিনে সত্য ত্রেতা দাপরা দিতে, এখন তাদের বউয়েরা হচ্ছেন হত্যাকর্তা। বউ যদি বলে কান ধরে এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকো, তা দাঁড়িয়ে থাকবে। যদি তার স্ত্রী বলে যে যাও এখন বাজারে যাও, বাজারে যাবে। যদি বলে যে মন্দিরে যাওয়ার দরকার নেই, বলছেন আচ্ছা ঠিক আছে গৃহিণী, ওটাই ঠিক। তা সব সেই তরুণী মানে স্ত্রীদের সব মানে দাস হয়ে গেছে, তাদের নিজস্ব সত্তা কিছু নেই। তরুণী প্রভুতাগে শ্যালক বুদ্ধিদায়ক, এই মহাভারত শাস্ত্রে বা নীতিশাস্ত্রে বলা হয়েছে যে শ্যালক মানে শালা যারা হয় তাদের থেকে পরামর্শ নিতে নেই, নিজের পিতা এবং নিজের ভ্রাতাদের থেকে পরামর্শ নিতে হয় নীতিশাস্ত্রে। কিন্তু এখানে কি হয়েছে, শ্যালক বুদ্ধিদায়ক, সেই শালাগণ হচ্ছে মানে হত্যাকর্তা বিধাতা। পিতা মাতা সে তো মানে একেবারে বুড়ো বুড়ি হয়ে গেছে, দরজার কোনায় যে সিঁড়ির পাশের ঘরটা সেটাকে দিয়ে দিয়েছে। আর ভাই, ভাইয়ের সঙ্গে তো দাঁড় কুড়াল, সেই ভাইয়ের থেকে পরামর্শ নেবে না। শাস্ত্রে নিষিদ্ধ আছে শ্যালকের থেকে বুদ্ধি নেবে না, সেই শ্যালক হচ্ছে তাদের বুদ্ধি প্রদাতা। আর কন্যা বিক্রয় নোলোবাদ দম্পতিঞ্জাঞ্চ কল্পনাম, আর এই যে বিবাহ প্রথা তা তো একেবারে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা মেয়ে যার আছে, কন্যা যার আছে, সে তো একেবারে পাগলের মতো ছুটতে থাকে। যদিও একটা সম্বন্ধ হলো, বলছে 2 কিলো সোনার একটা বল দিতে হবে, সলিড গোল্ড হওয়া দরকার, তাতে ভেজাল হলে হবে না। আর 1 কোটি টাকা দিতে হবে মানে যৌতুক হিসাবে, তারপরে গাড়ি ঘোড়া ইত্যাদি, তো এগুলো সাধারণ। তাহলে কি হচ্ছে, সেই কন্যার বিবাহ হচ্ছে না, সেটা কেমন হচ্ছে মানে ওই বিক্রির মতো হচ্ছে। কন্যাকে দিচ্ছে মানে সে তাকে কিনে নিচ্ছে বা বিক্রয় করে নিচ্ছে, এই রকম অবস্থা। আর দম্পতি নাঞ্চ কল্পনাম, আর মহাভারত আর সেই মানে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যে মহাভারত হয়েছিল, ওখানে আর যাওয়ার দরকার নেই, স্বামী স্ত্রীতে সকাল সন্ধ্যায় মহাভারত হচ্ছে। আমি খুব দুঃখিত হলাম, দুঃখিত হয়ে আমি শ্রীধাম বৃন্দাবনের দিকে এলাম। এসে কি দেখছি, এবং পশ্চন কলের দোষান পর্যটন নবনীমহম যমুনাম তটমাপন্ন যত্র লীলা হরের অভূত। আমি শ্রীধাম বৃন্দাবনে আসলাম, নারদজি আসলেন, সেখানে এক অপূর্ব অলৌকিক ঘটনা দেখলাম, এবং সেই ঘটনার জন্যই আমার মনটা খারাপ। কি ঘটনা, সেখানে দেখলাম এই যমুনার পাড়ে, যেটাকে কি স্থান বলা হবে, আগেরটা যেখানে জ্ঞান বৈরাগ্য ছিল, যে হ্যাঁ জ্ঞানগুদড়ি, যে জ্ঞানগুদড়ি নামক যে স্থান, সেখানে মানে ওই যমুনার পাড়ে, এগুলো সবই তো যমুনা ছিল। তা সেখানে আমি দেখলাম যে একজন দেবী, সে ক্রন্দন রাতা, আর সে সঙ্গে আরো কিছু দেবী তাকে সান্ত্বনা দিচ্ছে, আর নিচে দুজন বুড়ো শুয়ে আছে, বৃদ্ধ, অনেক বয়স্ক বৃদ্ধ, তাদের চুল দাড়ি সাদা ধবধবে হয়ে গেছে, তারা শুয়ে আছে। তা আমি সেখানে গিয়ে দেখলাম সেই দেবী রোদন করছে, রোদন পরায়ণা। আমি আমার চিত্তটা একটু গলে গেল, আমি তার কাছে গেলাম, গিয়ে আবার চিন্তা করছি কি জানি, এখানে তো সব মহিলা সমুদায়, সব মায়েরা আছে, দেবীরা আছে, আমাকে দেখে যদি আবার কোনো কটুবাক্য বলে। তা আমি কিছুটা গিয়ে আবার ঘুরে চলে আসছি, তখন সেই যে দেবী ক্রন্দন পরায়ণা, তিনি আমাকে বলছেন ভো ভো সাদ সনম তিষ্ঠ মচ্চিন্তায়মপি নাশায় দর্শনম তব লোকস্য সর্বথা গহরম পরম। সেই দেবী, আমি যখন ঘুরে চলে আসছি তখন সেই দেবী বলছেন হে সাধক, হে দেবর্ষে, হে নারদ, আপনি একটু দাঁড়ান, অল্প একটু দাঁড়ান, আমি আপনাকে কিছু বলতে চাই। সেই ক্রন্দন রতা দুঃখিতা যে দেবী, তিনি বলছেন, আর বলছেন দর্শনম তব লোকস্য সর্বথা গহরম পরম, আপনার মতন মহাত্মার দর্শন মানে মানে সমস্ত জীবের মানে সমস্ত প্রকার দুঃখ দূরীভূত হয়, হে সাধক একটু দাঁড়ান। তিনি হাত জোড় করে বলছেন। আর দেবর্ষি নারদ তখন বলছেন, কাশিতং কাবি মৌচেমা নার্যকা পদ্মলোচন বদদেবী সবিস্তারম শস্য দুঃখস্য কারণম। হে দেবী, কে তুমি? তোমার পরিচয় কি? তুমি কেন ক্রন্দন করছো? কি তোমার অভিপ্রায়? আর এই সমস্ত দেব সমুদয় যারা তোমাকে সান্ত্বনা বাক্য বলছে তারাই বাকে? আর এই যে দুই বুড়ো মানে বৃদ্ধ নিচে পড়ে আছে, মনে হচ্ছে যেন 1000 বছরের বুড়ো হবে, এরাই বাকে? এরা তো দেখছি মৃতপ্রায়, আপনি আপনার পরিচয়টা আমাকে দিন। তখন সেই দেবী বলছেন, অহম ভক্তি রীতি খেতা ইমৌমে তনয়ৌ মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কালযোগেন জর্জরৌ। তখন তিনি বলছেন, হে দেবর্ষে, আমি ভক্তি। বল ভক্তি মহারানী কি যায়। আর ইমৌমে তনয়ৌ মতৌ, এই যে দুজন পড়ে রয়েছে, তনয়ৌ মতৌ আমার পুত্রদ্বয়, তারা হচ্ছেন জ্ঞান আর বৈরাগ্য, কালের প্রভাবে তারা জর্জর মানে বৃদ্ধত্ব একেবারে জড়ত্ব প্রাপ্ত হয়েছে। বল জ্ঞান বৈরাগ্য কি জয়। এবারে নিজের পরিচয় দিচ্ছেন, উৎপন্না দ্রাবিড়েশাহম বৃদ্ধিং কর্ণাটকে গতা কচিত কচিন মহারাষ্ট্রে গুর্জরে জিন্নতাম গতা বৃন্দাবনম পুনঃপ্রাপ্য নবীনেন স্বরূপিণী জাতাং যুবতী সম্যক পৃষ্ঠ রূপাতু সাম্প্রতম। হে দেবর্ষে, আমি ভক্তি। এই দুজন যে পড়ে আছে আমার পুত্রদ্বয় জ্ঞান এবং বৈরাগ্য, আমাদের মানে আমার জন্ম হয়েছে দ্রাবিড় দেশে, আমি বৃদ্ধি মানে বড় হয়েছি কর্ণাটক দেশে মানে দক্ষিণ ভারতে, আর কচিত কচিন মহারাষ্ট্রে আমি ভ্রমণ করতে করতে কালের প্রভাবে বিভিন্ন স্থান ভ্রমণ করলাম। কোথাও কোথাও তো আমাকে ভীষণ স্বাগত মানে ভক্তগণ আমাকে ভীষণ সম্মান প্রদর্শন করিয়েছেন, আমাকে আদর আপ্যায়ন আমাকে ভক্তি করেছেন, আর কোথাও কোথাও এই আমাকেই আমার পুত্রদ্বয়ের সঙ্গে দূর দূর করে তারা তাড়িয়ে দিয়েছে, তিরস্কার করেছে, টিকার ভাষা। আর গুর্জরে জিন্নতাম গতা, গুর্জর মানে সেই গুজরাট দেশে এসে আমি কি হলাম, মানে হঠাৎ আমরা তিনজন একেবারে, আমার পুত্রদ্বয় বৃদ্ধ আর আমি একেবারে বৃদ্ধা হয়ে গেলাম। দেখতে দেখতে সঙ্গে সঙ্গেই আমার কত সুন্দর কেশ কলাপ, কেশ রাশি দেখতে দেখতে একেবারে সাদা ধবধপে হয়ে গেল। আমার পুত্রদ্বয় দেখতে দেখতে এমন বৃদ্ধ হয়ে গেল যে তারা তো মানে আর নড়তেও পারে না, চড়তেও পারে না। আমি অনেক চেষ্টা করেও তাদের কিছু করতে পারলাম না। তাই আমি বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে এই আমরা যেখানে বসে আছি এই শ্রীধাম বৃন্দাবনে ওই জ্ঞান গুদ্রিতে ওই যমুনার তীরে এসে আমি আসলাম। এসে আমি মনে করলাম সেই ভগবান শ্রীহরির লীলাক্ষেত্র, আমি সেখানে গেলেই বোধ হয় শান্তি লাভ করব। আমরা একেবারেই বৃদ্ধ, আমি বৃদ্ধা হয়ে গেলাম। ওখানে এসে আমি দেখলাম কি আশ্চর্য, বৃন্দাবনম পুনঃপ্রাপ্য নবীনেন স্বরূপিণী জাতাহম যুবতী সম্যক পৃষ্ঠ রূপাতু সাম্প্রতম। দেখতে দেখতে এই ভগবান শ্রী গোবিন্দের কৃপায়, শ্রী রাধারানীর কৃপায় আমি আবার পূর্বানুরূপ যুবতী হয়ে উঠলাম। কিন্তু আমার পুত্রদ্বয় তাদের আর সেই পূর্বের মতো রূপ হলো না, তারা বৃদ্ধ জড়ত্ব হয়ে একবারে মাটিতে পড়ে, তাদের শরীরে যদি চিমটিও কাটা হয় তথাপি তাদের চেতন ফিরে আসছে না। আমি দুঃখিত হয়েছি, আমি ভীষণভাবে দুঃখিতা। আর তুমি যে হে দেবর্ষে, আপনি যে বললেন এই দেবী সমুদায়কে, বলছেন এনারা হচ্ছেন সব তীর্থ এবং পূর্ণা নদী সকল সমূহ, কেউ যমুনা, কেউ গঙ্গা, কেউ কাবেরী, কেউ বৃন্দা মানে ইত্যাদি ইত্যাদি যমুনারা, তারা মানে দেবীরা আমাকে সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু আমার ভালো লাগছে না, আজ আমি মাতা হয়ে যুবতী আর আমার পুত্রদ্বয় একেবারে শতবর্ষেরও অধিক বৃদ্ধরা যেমন অথর্ব হয়ে পড়ে, আমার পুত্রদ্বয় তেমন, এতে আমার লজ্জা হয় না বলো? আমি তো ভীষণভাবে লজ্জিতা। যে আমি যুবতী আর আমার পুত্রদ্বয় আমার দুটি ছেলে তারা একেবারে বৃদ্ধ হয়ে মাটিতে পড়ে আছে, এ তো সমাজ, এই দুনিয়া আমাকে নিন্দা করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতে মায়া, আমি এই পৃথিবী ছেড়ে, মানে আমি এই দেশ ছেড়ে, এই ভারতবর্ষ ছেড়ে আমি চিন্তা করেছি বিদেশম গম্যতে মায়া, আমি বিদেশে চলে যাব, আমি আর এই দেশে থাকবো না। এবারে দেবর্ষি নারদ তিনি কি মনে করছিলেন, তারও মনের সমস্যা সলভ হলো, তারও মনের সমস্যা মিটে গেল। তিনি চিন্তা করছিলেন কি, যে আমি তো সমস্ত পৃথিবী পর্যটন করলাম, সমস্ত তীর্থ মাদিসু সমস্ত তীর্থ আদিতে গমন করলাম, কিন্তু আমি মনে করছিলাম যে বোধহয় বৃন্দাবনে গেলেও প্রভু তিনি তো স্বধামে চলে গেছেন, অতএব সেখানকার মহিমাও বোধহয় ন্যূন হয়েছে। কিন্তু দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করছে, না না, এ আমার ভুল ধারণা, সেই রাধা গোবিন্দের বিহার ভূমি ব্রজ 84 ক্রোশের মহিমা এখনো কোনো অংশে ন্যূন নেই, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়, এখনো যেমন সেই গৌরমণ্ডলে সেই গৌরভূমিতে সেই নবদ্বীপে ভগবান শ্রী বিশ্বম্বর তিনি এখনো লীলা করে চলেছেন সব পার্শ্বদগণের সঙ্গে। ঠিক তদনুরূপ এই শ্রীধাম বৃন্দাবনের লীলা নিত্য, মানে সব সময়ের জন্য এখানেও সেই রাধা গোবিন্দ তারা সকলেই মানে এই লীলা করে চলেছেন। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যবান তাহা দেখিবারে পায়, যে সমস্ত সাধুজন যারা সর্বদা সমস্ত কিছু ভগবানে মানে সমর্পণ করেছেন তারাই সেই রাধা গোবিন্দের লীলাকে দেখে থাকেন। আর দেবর্ষি নারদ মনে মনে তার পূর্বে চিন্তা করছিলেন, ভগবান তিনি যে স্বধামে চলে গেছেন, অতএব এই ধামের মহিমাও বোধহয় ন্যূন হয়েছে। তিনি মনে ভীষণ আনন্দ হয়েছে, কেন, যে সেই বৃদ্ধা ভক্তিদেবী গুজরাট দেশে তিনি বৃদ্ধা হয়েছিলেন, আর বৃন্দাবনং সংযোগাত বৃন্দাবনের সংস্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি পূর্বানুরূপ শরীর ধারণ করেছেন। দেবর্ষি নারদের মধ্যে মানে সমস্ত শরীরের রোমগুলো একেবারে দাঁড়িয়ে গেছে, মানে রোমাঞ্চ হয়েছে। তিনি কি বলছেন, বৃন্দাবনস্য সংযোগাত পুনস্তম তরণী নবা ধন্যম বৃন্দাবনম তেন ভক্তির নৃত্যতি যত্র চ। তিনি তার দেবদত্ত নামক সেই যে ভগবান যে বীণা দিয়েছিলেন সেটিকে উত্তোলন করে দেবর্ষি নারদ তিনি নৃত্য করা আরম্ভ করেছেন। বলছেন, অহো, আমি মনে করছিলাম ধামের মহিমা বোধহয় প্রভুর সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়েছে, কিন্তু না না, এই ধামের মহিমা এখনো অদ্যাপিও আছে। তিনি মানে ভীষণভাবে আনন্দিত হলেন আর বলছেন ভক্তি মহারানীকে, হে ভক্তি দেবী, এ তো মানে বিশেষ সৌভাগ্যের কথা যে বৃন্দাবনাত পুনঃসংযোগাত আপনি আবার তরুণী হয়ে উঠেছেন। তাহলে আমি তো ভীষণভাবে নিজেকে মানে ধন্য মনে করছি, আমার মনের সংশয় মিটে গেছে যে প্রভুর এই ধামের মহিমা কখনো কোনো সময়ের জন্য বিলুপ্ত হবে না, এটা আমি পরিষ্কার বুঝতে পারলাম। ভক্তি মহারানী বলছেন যে দেখো, এই সমস্ত কলিরই দুর্দশা, কলিরই কারণ হয়েছে, আমি আমার না পরীক্ষিত মহারাজের উপরে একটু রাগ হচ্ছে। ভক্তি মহারানী বলছেন, দেবর্ষি নারদ বলছেন যে হে দেবী কেন, বলছেন কেন, পরীক্ষিত মহারাজ তিনি শক্তি সামর্থ্য তার ছিল, তিনি যদি ওই কলিকে স্থান না দিয়ে তাকে যদি বিনষ্ট করতেন তাহলে এই দুর্দশা আমাদের ভোগ করতে হতো না। বলছেন, না না, তা হয় না গো, পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন শশাগরা পৃথিবীর সম্রাট, তিনি জানতে পেরেছিলেন যে এই কলির মধ্যে কি কি গুণ আর কি কি দোষ আছে, তার মধ্যে একটা মহান গুণ ছিল। হে ভক্তি দেবী, নারদজি বলছেন কি গুণ ছিল আপনি শ্রবণ করুন, যৎফলম নাস্তি তপসা ন যোগেন সমাধি না তৎফলম লবতে সম্যক কলৌ কেশব কীর্তনাত। সেই কলির মধ্যে অজস্র কোটি কোটি দোষ ছিল, কিন্তু একটি গুণ ছিল, অন্যান্য যুগে তপস্যা দ্বারা যোগ যাগ হোম দ্বারা সেই ভগবানকে পাওয়া যেত অনেক তৃচ্ছ সাধনের দ্বারা, কিন্তু এই কলিযুগে কি কেবল কলৌ কেশব কীর্তনাথ, এই কলিযুগে একমাত্র কলৌ মানে কলিযুগে কেশব কীর্তনাথ সেই রাধা গোবিন্দের মানে নাম যদি কেউ গ্রহণ করেন তাহলে সেই সমস্ত তপস্যা যোগ যাগ হোম তার কিচ্ছু প্রয়োজন নেই, অনায়াসেই প্রভুর নাম করে এই জিহ্বা আর ঠোঁটটি নেড়ে বিনা মূল্যে বিনা খরচায় গুরুদেবের প্রদত্ত যে নাম দিয়েছেন সেটি করলেই অনায়াসে সেই কেশবকে সেই রাধা গোবিন্দকে প্রাপ্ত হওয়া যায়। তাই হে মহাদেবী হে মহারানী হে ভক্তি দেবী, সেই কারণেই পরীক্ষিত মহারাজ তাকে মানে মৃত্যুদণ্ড দেননি কলিকে। এই কলি হচ্ছে শ্রেষ্ঠ যে অতি অনায়াসে মানে বিনা খরচায় বিনা পরিশ্রমে কেবলমাত্র আপনি মানে চিত্তটা শুদ্ধ রেখে কেবল মুখ থেকে গুরুদেবের দেওয়া সৎ পরম্পরায় ক্রমে আগত যে গুরুদেব তাঁর দেওয়া যে মন্ত্র সেই মন্ত্র জপ করলেই ভগবান শ্রীহরিকে পাওয়া যেতে পারে। অতএব হে ভক্তি মহারানী, এই কলিযুগই শ্রেষ্ঠ, অন্যান্য যুগে কত কত তপস্যা করতে হতো, কত কৃচ্ছ সাধন করতে হতো, চতুর্দিকে অগ্নি প্রজ্বলিত করে মানে পা দুটোকে গাছের মাথায় ঝুলিয়ে রেখে সেখানে মানে ঊর্ধ্ব মুন্ডে হেট মুন্ডে তপস্যা করতে হতো, কত মানে তাতে হাজার হাজার বছর অযুত অযুত বছর ধরে তপস্যা করতে হতো। এই কলিযুগে কেউ যদি অল্প সময়ের জন্য ভগবানের মনে মন সংলিপ্ত করে এই হরিনাম করেন তাহলে তার অনায়াসে মুক্ত। এই কারণে পরীক্ষিত মহারাজ দেখলেন যে এই কলির মধ্যে এক মহান গুণ আছে যা দ্বাদশ স্কন্ধের শেষের দিকে আমরা শ্রবণ করব। তাই কলিকে তিনি বধ করেননি। আর কিন্তু এই কলিযুগে এবারে কি বলছেন, সুতমণি সৌনকাদি ঋষিবৃন্দকে এই কলিযুগে এই শ্রীমৎ ভাগবত শাস্ত্রকে যারা শ্রবণ করবেন তাদের আর কিছু করারই প্রয়োজন নেই। দেখুন ভগবান আমরা আগামী দিন যখন এই শ্রী সংহিতা পূর্ণরূপে আস্বাদনে রত হব তখন দেখবেন ওখানে বলেছেন শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য স্কেতি। এই সর্বপ্রথম ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ভালো মন্দ আমরা খাওয়াতে পারছি না, সব কিছুই অশুদ্ধ। তাই এই কলিযুগে কেউ যদি ভাগবত মানে ভগবানের মুখ নিঃসৃত যে বাণী, ভগবানের গুণরাশির কথা যে গ্রন্থে বর্ণিত হয়েছে, ভগবানের লীলা কথার কথা যে গ্রন্থে বর্ণিত হয়েছে সেটাই শ্রীমৎ ভাগবত মহাপুরাণ, তা সেটিকে কেউ যদি শ্রবণ করে মানে তাহলে সে ভগবানকে অনায়াসে সন্তুষ্ট করতে পারেন। কিন্তু এই ভাগবতের এত মহিমা, এই ভাগবত কাদের থেকে শ্রবণ করতে হবে, যারা নিষ্কিঞ্চন যারা সাধু। সাধু মানে এই নয় যে সারাদিন জপ করলাম মনের মধ্যে পাপ ভরা, তা নয়, যারা সাধু তাদের মুখ থেকে কেউ যদি হরিকথা শ্রবণ করেন তাহলে তার মঙ্গল একেবারে অনিবার্য, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই কলিযুগে কি হচ্ছে, বিপ্রয়ী ভাগবতী বার্তা গেহে গেহে জনে জনে কারিতা কণলোভেন কথা সারস্বতগত। এই কলিযুগে বিপ্রয়ী বা বৈষ্ণবই একই কথা, মানে ব্রাহ্মণগণ এবং বৈষ্ণবগণ তারা কি করছেন, এই ভাগবতী বার্তা গেহে গেহে গৃহে গৃহে গিয়ে কি করছেন, কীর্তন করছেন। কি জন্য, তাদের উদ্ধার হোক তাদের মঙ্গল হোক সেজন্য নয়, আমি যাতে কিছু মাল করি পাই, এ অম্বিদ ব্যক্তিদের জন্য এই ভাগবতের মহিমা মানে তাদের থেকে শ্রবণ করা মানে তাতে বিশেষ কোনো লাভ হবে না। ভগবানের কথা শুনলেও মানে লাভ তো হবে কিন্তু বিশেষ মানে পর্যাপ্ত পরিমাণে লাভ হবে না। এই হরিকথা শুনতে গেলে নিষ্কিঞ্চন বৈষ্ণবের মুখ থেকে শুনতে হবে, যারা নির্লোভী, যারা প্রথমেই মানে ভাগবত সপ্তাহ করার পূর্বেই কন্ট্যাক্ট করেন যে আমাকে এত হাজার টাকা দিতে হবে, ওদের ধারে কাছে না গেলেই ভালো। হরিকথা শুনতে হবে যারা নিষ্কিঞ্চন নিষ্কপট তাদের থেকে, তাহলেই তার ফল পাওয়া যাবে। এই কলিতে এটাই হচ্ছে মানে একটু অসুবিধা। কি জন্য, যে কারিতা কণলোভেন তারা করছে কি জন্য, জীবের মঙ্গল হোক, জীব এই পথে আসুক, সনাতন ধর্ম গ্রহণ করুক, বৈষ্ণব ধর্ম গ্রহণ করুন, তা উদ্দেশ্য না। কণলোভেন কেবলমাত্র দুটি মানে পেট পূর্বে সেই জন্যই। এই কলিযুগের বিদ্যাটা কি, যত বড় বড় আধুনিক ডিগ্রি রয়েছে তা একমাত্র কি, দুটো খাবে খেয়ে পায়খানা করবে, এই তো বিদ্যা। এই বিদ্যার কোনো দাম নেই, কি দাম আছে এই বিদ্যার? যে বিদ্যা শুধুমাত্র দুটো পেটকে বাঁচিয়ে রাখবে সেই বিদ্যার কি মূল্য আছে? যে বিদ্যা মানে কৃষ্ণকে পাওয়ার জন্য সাহায্য করবে সেই বিদ্যাই হচ্ছে শ্রেষ্ঠ। আর কি বলছেন দেবর্ষি নারদ সেই দেবীর, সেই দেবীকে এইভাবে সান্ত্বনা দিয়ে তিনি বলছেন, বৃথা খেদয়সে বালে অহ চিন্তা তুরা কথম শ্রীকৃষ্ণ চরণম ভোজম স্মর দুঃখম গমিষ্যতি। বৃথা খেদয়সে বালে, হে বালে, হে দেবী, বৃথা খেদ করো না, এই শ্রীধাম বৃন্দাবনে এসে তুমি তার সাক্ষাৎ প্রমাণস্বরূপ, সাক্ষাৎ প্রত্যক্ষ, যে তুমি মানে নিজেই দেখছো যে তুমি বৃন্দাবনের সংস্পর্শ পাওয়ার সঙ্গে সঙ্গে পূর্বানুরূপ শরীর প্রাপ্ত হয়েছ, অতএব তুমি অযথা খেদ করো না, অযথা দুঃখিতা হয়ো না। দেখবে সেই শ্রীকৃষ্ণ চরণম ভোজম, সেই ভগবান রাধা গোবিন্দের চরণকে সম্বল করে, তাকে সেই চরণকে স্মরণ করে কি করো, স্মর দুঃখং গমিষ্যতি, সেই রাধা গোবিন্দের চরণকে স্মরণ করলেই সমস্ত দুঃখ বিদূরিত হবে। আর আমি দেখছি কি করা যায়, তোমার কোনো চিন্তা নেই, আমি দেখছি। তখন নারদ কি করলেন, সমস্ত শাস্ত্র তার কানে প্রবেশ করাচ্ছে। সেই বৃদ্ধ হয়ে পড়ে রয়েছে একেবারে জর্জর অবস্থা, সেই জ্ঞান এবং বৈরাগ্যকে বহু কিছু করলেন, কি করলেন, বেদ ও বেদান্ত ঘোষয়্যা গীতা পাঠ হইর মুহুর্মুহু, বেদ বেদান্ত এবং উপনিষদ এবং গীতা আদি তাকে পুনঃপুন শ্রবণ করালেন। তাদের যখন জড়িয়ে ধরে উপরে তুলছেন, বলছেন হে জ্ঞান, হে বৈরাগ্য, তোমরা একটু তাকিয়ে দেখো, একটু তাকিয়ে দেখে আবার তারা হাই তুলে আবার মাটিতে পড়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেও তা সম্ভব হলো না তাদের কিছু করার। এখন মনে করুন আপনি আমাকে কথা দিয়েছেন বা কাউকে কথা দিয়েছেন যে কি, আমি তোমার এই কাজটা এখনই করে দিচ্ছি, চিন্তা নেই, দাঁড়াও, এখন আপনার দ্বারা সেই কার্যটি যদি সম্পাদন না হলো, মানে সুসম্পন্ন না করা হলো, আপনি চিন্তা করলেন, আপনার মনে মনেই স্বাভাবিক বাদ দে বিবেকে, যে আমি বললাম অথচ কাজটা করতে পারলাম না, একটা লজ্জার বিষয় হয়ে দাঁড়ায়। তিনি তখন চিন্তা করছেন, আমি তো দেবর্ষি বলে কথা, বড় বড় কথা বললাম, চিন্তা নেই, আমি তাদের সমস্ত কিছু মানে চেতন ফিরিয়ে দেব এবং পূর্বানুরূপ করিয়ে দেব, চিন্তা নেই। সমস্ত কিছু দিক থেকে তিনি একবারে নিরাশ হয়ে গেলেন। তখন তিনি ভগবানের শরণাপন্ন হচ্ছেন, দেবর্ষি নারদ শরণাপন্ন হয়ে, যখন শরণাপন্ন হয়েছেন প্রভু কি মানে আকাশবাণী হচ্ছে, এতদর্থম তু সৎকর্ম সুদর্শিতম সমাচর তর্তে কর্মভিদশ্যন্তি সাধব সাধু ভূষণ। আকাশবাণী হচ্ছে, কি বলছে আকাশবাণী, যে হে নারদ তুমি সৎকর্ম করো। আর কি বলছেন, যে তুমি সাধু সঙ্গ করো, তা না হলে এর সমস্যা তুমি সমাধান করতে পারবে না। এখন দেবর্ষি নারদের মতন ব্যক্তিকে আকাশবাণী যদি বলে যে তুমি সৎকর্ম করো, তা দেবর্ষি নারদ তিনি বেদ বেদান্ত মানে গীতা উপনিষদ গীতা পাঠ করে শ্রবণ করাচ্ছিলেন, তাহলে তার মানেটা কি বোঝা যাচ্ছে, যে সেগুলো অসৎকর্ম নাকি? দেবর্ষি নারদ চিন্তা করছেন যে তাহলে আমি কি এতক্ষণ ধরে অসৎকর্ম করছি। দেবর্ষি নারদের মনের ভাব টিকাকারগণ ব্যক্ত করেছে। আর কি বলছেন, যে সাধু সঙ্গ করো। দেবর্ষি নারদ চিন্তা করছেন আমি কি তাহলে অসাধু। এবারে তিনি সমস্ত সাধুদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন যে ভাই এই সৎকর্ম কাকে বলে। তারা তো নিজের উত্তরিয়া বসনটা মুখে চেপে ধরে বলছেন যে হে সাধু, হে ঋষে, আপনি হচ্ছেন ব্রহ্মার পুত্র, আপনি মানে নির্দ্বিধায় নির্বাধায় সমস্ত লোকে গমনাগমন করতে মানে সক্ষম, আর আপনি যদি আমার মতন ছোটোখাটো ব্যক্তিকে বলেন যে সৎকর্ম কাকে বলে, সাধু সঙ্গটা কি, তাহলে তাদের কি অবস্থা হয়? মুখে কাপড় দিয়ে তারা লজ্জা পাচ্ছে। এবারে বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে বদ্রিকাশ্রমে গিয়ে দেখা হচ্ছে চতুষ্ণের সঙ্গে। তা এখন আপনাদের সঙ্গে আমার দেখা হয়েছে, অতএব আপনারা বলুন সেই সৎকর্মটা কি আর সাধু সঙ্গটাই বা কি। কুমারা উঁচু মানে সেই ব্রহ্মার আদিসৃষ্ট ভগবানের অবতার সেই চতুষ্ণ বলছেন, কি বলছেন, মা চিন্তাং কুরু দেবর্ষে হর্ষং চিত্তে সমাবহ উপায় সুখ সাধ্যত্র বর্ততে পূর্ব এবহি, বর্ততে পূর্ব এবহি, এ সমস্ত পূর্বের থেকেই লিপিবদ্ধ হয়ে আছে, এই জন্য কোনো চিন্তার কোনো বিষয় নয়। তুমি এজন্য চিন্তা করো না, মা চিন্তাং কুরু দেবর্ষে, মা চিন্তাং চিন্তা করো না হে দেবর্ষে, এ তো পূর্বের থেকেই শাস্ত্রে লিপিবদ্ধ হয়ে আছে। কি লিপিবদ্ধ হয়ে আছে, কি লিপিবদ্ধ হয়ে আছে? তখন তিনি বলছেন কুমারগণ, প্রলয়ং হি গমিষ্যন্তি শ্রীমদ্ ভাগবতে ধনে কলের দশা ইমে সর্বে সিংহ শব্দাদ ব্রিকাইব, সিংহ শব্দাদ ব্রিকাইব, সিংহের গর্জনধ্বনি শ্রবণ করে অরণ্যবাসী অন্যান্য জন্তু জানোয়ারগণ তারা কি করেন, তারা সেই বন ছেড়ে অন্যত্র চলে যান ভয়ে। তা ভাগবত শাস্ত্র এমনই, যেখানে কীর্তন হয়, যেখানে সেই ভাগবত হয়, যত পর্যন্ত যত দূর পর্যন্ত এই মানে ভাগবতের শব্দ যাচ্ছে তত দূর পর্যন্ত কলি সেখানে প্রবেশ করতে পারেই না। সিংহ শব্দাদ বিকৈব উদাহরণ দিচ্ছেন, জাগতিক উদাহরণ না দিলে আমাদের বিশ্বাস হবে না। তো তাই এই ব্রহ্মার আদি সৃষ্ট ভগবানের অবতার সেই চতুষ্ণ বলছেন যে সিংহ শব্দাদ বিকৈব, তা এই ভাগবত যেখানে হয় সেখানে কলির কোনো প্রবেশই হয় না, তার কোনো ছন্দাংশাই প্রবেশ করতে পারে না। কলি তো দূরের কথা, কলির কোনো কুপ্রভাব তাকে প্রভাবিত করতে পারে না সেই স্থানকে। আর তিনি বলছেন যে ঠিক আছে, আপনি যদি তাই বলেন, বেদ বেদান্ত ঘোষ্য গীতা পাঠ হইর মুহুর্মুহু, আমি সেই ভাগবত যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই বেদ আমি তাদের শ্রবণ করেছি, বেদান্ত শ্রবণ করিয়েছি, উপনিষদ শ্রবণ করিয়েছি, গীতা পাঠ করে শ্রবণ করিয়েছি, তাদের তো কিছু হয়নি, তা ভাগবতে আর কি হবে? সেই ভাগবত, এই যে ভাগবত সে তো বেদের থেকে উৎপত্তি হয়েছে, তাহলে সেই ভাগবত বললে কি হবে? সেই ভাগবতের যে বাপ যে বেদ, ভাগবতের বাপ মানে পিতা যে বেদ, সেই বেদই আমি শ্রবণ করিয়েছি যার থেকে মানে ভাগবত উৎপন্ন হয়েছে, তাহলে ভাগবতের কি প্রয়োজন? কুমারগণ মানে একটু হেসে কি বলছেন দেখুন, একটু হেসে বলছেন কি যে হে নারদ, তুমি একজন আমাদের ভ্রাতা বলে কথা, তুমি ব্রহ্মবাদী ঋষি, আর তুমি মূর্খের মতো কথা বলছো, পরিষ্কার বলছো, তুমি মূর্খের মতো কথা বলছো। কুমারগণ কি বলছেন, ইক্ষু নামাদি মদ্যন্তম শর্করা ব্যক্ত তিষ্ঠতি পৃথক ভূত্বা স্বচামিষ্টা তথা ভাগবতী কথা। হে দেবর্ষে, তুমি এত বড় একজন বিদ্বান, তুমি এত বড় একজন ঋষি, তোমাকে দর্শন করলে সমস্ত সংসারীগণের চিত্তের মালিনতা তাদের অশান্তি দূরীভূত হয়, আর তুমি মূর্খের মতো কথা বললে? বলছেন কেন, ইক্ষু নামাদি মধ্যন্তম, ইক্ষু মানে এই যে আখ, সেই আখটা কি করছে, সেটাকে মাড়িয়ে তার থেকে রস বের করে শর্করা মানে চিনি তৈরি হচ্ছে, তাহলে সেই আখের স্বাদ আর চিনির স্বাদ সম্পূর্ণ পৃথক ভূত্বা, পৃথক, সম্পূর্ণ পৃথক। এখন কেউ হয়তো ক্ষীর রান্না করছে টিকার অভিপ্রায়, তা সে চিন্তা করছে দেখো ওই চিনি তো আখের থেকেই উৎপন্ন হয়েছে, অতএব ওই আখ মানে ইক্ষু দণ্ডটা ছোট ছোট করে আমানিয়া করে ক্ষীরে দেওয়া হোক, তাহলে কি হবে, ওই ক্ষীরের সর্বনাশ হবে, কিন্তু সে মানে একেবারে সব লণ্ডভণ্ড হয়ে যাবে, সব মানে ক্ষীরটাই কেটে যাবে, মানে দেখা যাবে সেটা কোনো কাজেই আসলো না। তা কোনো মূর্খ যদি মনে করে যে আমি ওই চিনি উৎপন্ন হয়েছে ইক্ষুদণ্ডের থেকে, তাহলে ওই ইক্ষুদণ্ডকে খণ্ড খণ্ড করে আমি ক্ষীরে দিয়ে পায়েস তৈরি করব, তাতে যেমন তার মূর্খতা প্রকাশ পায়, ঠিক তদনুরূপ তোমার ভাবটা কি করে হলো? তুমি যে বলছো ওই ভাগবত বেদের থেকে উৎপত্তি হয়েছে, অতএব সেই বেদই শ্রেষ্ঠ, ওই বেদের থেকে ভাগবতের উৎপত্তি হয়েছে, অতএব ভাগবত শ্রেষ্ঠ না হয়ে ভাগবত যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই যে খনি যে বেদ সেটাই শ্রেষ্ঠ, এ তোমার মূর্খতা। দেবর্ষি নারদ তিনি বললেন ঠিক আছে, আপনি উদাহরণটা দিলেন কিন্তু আমার না ঠিক মনঃপূত হলো না, এবার শ্রীধর স্বামীপাদ টিকার মধ্যে কি বলছেন দেখুন, এত সুন্দর উদাহরণ যে এর থেকে উদাহরণ আর স্ত্রী মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ মানে দিতেই পারবেন। তিনি বলছেন মানে কুমারগণ বলছেন, ঠিক আছে তোমাকে আমি একটি দৃষ্টান্ত দিচ্ছি। তুমি যেমন মূর্খের মতো বলছো বেদের থেকে উৎপন্ন করে জ্ঞান বৈরাগ্য এবং ভক্তি দেবী তারা অনেক উন্নত সংস্কারের ভগবানের কৃপার পাত্র, তারা বিশেষ কৃপা আছে তাদের প্রতি, তাদের উদ্ধার হওয়াটা স্বাভাবিক। কিন্তু পাপী তাপি উদ্ধার হবে কি? চতুষ্ণ বলছেন দেখো তুমি যে পাপী তাপির কথা বলছো আমি সেই পাপী তাপিও দূরে রাখলাম। যারা পাপ করতে করতে একেবারে প্রেতত্ব মানে ভূতজনী প্রাপ্ত হয়েছে, প্রেতজনী প্রাপ্ত হয়েছে, সেও উদ্ধার হয়ে যায়। দেবর্ষি নারদ বলছেন তো বাড়াবাড়ি মনে হচ্ছে, বলছেন পাপই তো দূরের কথা, এই জন্মে পাপ করতে করতে সে একবারে প্রেত যোনি প্রাপ্ত হয়েছে, সেই প্রেত যোনি থেকে তার মুক্তি হয়। দেবর্ষি নারদ মনে মনে বলছেন তাহলে বিষয়টা জানা যাক। বলছেন হে পূর্বজগণ, হে জ্যেষ্ঠ ভ্রাতগণ, এই কথাটা কেমন একটু লাগছে, একটু পরিষ্কার করে বললে হতো না? বলছেন হ্যাঁ পরিষ্কার কেন করবো না, শাস্ত্রম প্রমাণম অমলম, যেখানে যেখানে হরিকথা বলবেন যারা তারা বাইরের কোনো সিদ্ধান্ত দেবেন না। আমাদের চৈতন্য মহাপ্রভু কি বলছেন চৈতন্য চরিতামৃতে, যত্র তত্র দিবে পুরাণ বচন, মানে পুরাণের উপাখ্যান দিয়ে পুরাণের সিদ্ধান্ত সংস্থাপনা করে সেই সিদ্ধান্তের নিরাকরণ করতে হবে, সেই প্রশ্নের সমাধান করতে হবে। তাই তিনি বলছেন যে আমি একটি পৌরাণিক উপাখ্যান তোমাকে শ্রবণ করাচ্ছি। তুঙ্গভদ্রা নদীর তীরে এক অতি উত্তম নগর ছিল, সেটি মানে সব ব্রাহ্মণদেরই বাস ছিল। তা সেখানে আত্মদেবাহ পুরে তস্মিন সর্ববেদ বিশারদাহ, সেখানে সকলেই স্মার্ত কর্মে এবং সকলেই বেদ চর্চা নিয়ে থাকতেন। তন্মধ্যে আত্মদেবহ পুরে তস্মিন, সেই পুরীতে সেই নগরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ থাকতেন। তিনি আবার কেমন সর্ববেদ ও বিশারদা, সমস্ত বেদকে হৃদয়ঙ্গম করেছিলেন। তিনি পরম ধার্মিক ছিলেন, পরম মানে বিশিষ্ট ব্যক্তি ছিলেন, মাননীয় ব্যক্তি ছিলেন, তার ধন ধানাঢ্যও যথেষ্ট পরিমাণে ছিল, সাধুগত মন তার, সর্বদিক থেকে তিনি গুণান্বিত। তার এক স্ত্রী ছিল এই আত্মদেবের বিপরীত, কেমন সে যদি এর কথা তাকে না বলে গণ্ডগোল লাগাতে যদি না পারে সেই মহিলা, তার নাম হচ্ছে আবার ধুন্দুলি, স্ত্রীর নাম পরমা সুন্দরী, দেখতে খুব সুন্দরী, একেবারে উঠোন টুটন একেবারে পরিষ্কার করে চকচকে রেখে দেন, গৃহের সমস্ত সামঞ্জ মানে সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা, এমনি গুণ, কিন্তু অত ওই সমস্ত গুণগুলো তো মানা যাবে না। যেমন বলা হয় না সাধু যতই ভজন করুক চিত্তটা যতক্ষণ পর্যন্ত সাধু না হচ্ছে ওর জপ তপ সব বৃথা, তা সেই প্রকার মানে সে অত কিছু গুণ থাকলেও তার মধ্যে মহা দোষ ছিল কি, যে লোকের নিন্দা করা, একজনের কথা আরেকজনকে বলে যদি সেদিন গণ্ডগোল ঝগড়া না লাগাতে পেরেছে তাহলে তার স্ত্রী ধুন্দুলি তার মনে আর শান্তি আসে, সাধুগণের নিন্দা আদি নিয়ে থাকে। কিন্তু এই ব্রাহ্মণ তিনি সব দিক থেকে ভালো হলেও তার একটি মায়িক দুঃখ ছিল যে তার কোনো সন্তান সন্ততি ছিল না, বহু চেষ্টা করেছে কর্মকাণ্ডীয় মত অনুসারে, আবার কৃপণ ব্যক্তি, ধন আছে কিন্তু কৃপণ ব্রাহ্মণ, তিনি বহু অর্থ সমস্ত ব্রাহ্মণ সমস্ত ঋষিবৃন্দদের মধ্যে মানে দান করেছেন, গাভী বস্ত্র স্বর্ণালঙ্কার ইত্যাদি দিয়েও তার কোনো মানে সন্তান সন্ততি হলো না। এই গ্রামে একটি প্রবাদ আছে না, বলে যে ওই হাটকুড়ো লোকের মুখ দেখতে নেই। তাই একদিন ঋষি মানে সেই ব্রাহ্মণ আত্মদেবের ভীষণ দুঃখ হয়েছে, বনে চলে গেছে। বনে চলে গেলে এক গভীর অরণ্য মধ্যে প্রবিষ্ট হয়ে একটি পুষ্করিণী মানে সরোবরের কিছুটা দূরে তিনি এক বৃক্ষে মাথাটা হেলান দিয়ে যেমন দুঃখিত ব্যক্তি থাকে দুঃখ করছে মনে মনে, অকস্মাৎ এক যোগী এক সাধু বাবা সেখান থেকে মানে জল পান করে নিজের গন্তব্যস্থানের দিকে প্রস্থান করছিলেন, অকস্মাৎ দেখছেন এক ব্রাহ্মণ তিনি ফুপিয়ে ফুপিয়ে মানে উচ্চকণ্ঠে রুরাদহ উচ্চকণ্ঠে রোদন করছে। তিনি চিন্তা করলেন, বলে না যে যেমন ব্যক্তি সে তেমন মনে করে, তিনি সাধু ব্যক্তি অথচ সেই ব্রাহ্মণকে দেখে মনে করলেন হয়তো রাধা গোবিন্দের লীলা স্মরণ ভালো করে হচ্ছে না বা কোনো সমস্যা রয়ে গেছে, তাই তিনি তার কাছে এলেন। এসে বলছেন, হে ব্রাহ্মণ, কে তুমি, তোমার রোদনের কারণ কি? কদম কথম রোদিষি বিপ্রাহ তম কাতে চিন্তা বলিয়সি বদতম সত্তরম মর্ঝম শস্য দুঃখস্য কারণম শস্য দুঃখস্য কারণম। তোমার দুঃখের কারণটা কি আমাকে জানাও, কেন তুমি রোদন করছো? তুমি কি ভগবানকে পেতে চাও? তোমার কি সেই ভগবানের ভজন যথাযথ রূপে হচ্ছে না? এই জন্যই কি তুমি এই গভীর অরণ্য রাজিতে রোদন করছো? কি অভিপ্রায় বলো, আমাদের একটু সংক্ষেপে শুনতে হবে। আবার সব সাধু বাবারা মাধুকুড়ি যাবেন, তো একটু সংক্ষেপেই শ্রবণ করবো। এটা আপনারা হয়তো বলবেন হয়তো বাদ দিয়ে গেলাম, কিন্তু তা বললে হবে না, আবার সময় দেখতে হবে। যাই হোক, এবারে তুমি রোদন করছো কি জন্য আমাকে বলো। আত্মদেব ব্রাহ্মণ তখন বলছেন, কিং ব্রহ্মিরিষে পূর্ব পাপেন সঞ্চিতম, আমি পূর্ব পূর্ব জন্মে বহু পাপ করেছি, সেই শাস্তিই আমি মানে পাচ্ছি, এতে অন্যের আর কি দোষ দেব। বলছেন কি দুঃখ? বলছেন যে আমার কোনো সন্তান সন্ততি নেই। তা সেই সাধু বলছেন, আরে রাম 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 রাম, সন্তান সন্ততি নেই এ তো মঙ্গল, সন্তান সন্ততি না থাকলেই ভগবানের ভজন সাধন করতে সুবিধা। বলছেন দূর মশায়, আপনি হচ্ছেন সন্ন্যাসী মানুষ, আপনি তো অমন বলবেনই। সাধু বললেন, না না, দেখো শ্রীমৎ ভাগবতের চিত্রকেতু মহারাজ নিজের পুত্র প্রাপ্ত হয়ে অন্তিম সময়ে দুঃখিত হয়ে তিনি শঙ্করশন ভগবানের তপস্যা করেছিলেন। সেই পরম ধার্মিক অঙ্গ মহারাজ তিনি পুত্র প্রাপ্ত হওয়ার জন্য যজ্ঞ করে এক পুত্র প্রাপ্ত হলেন, মহা ফল, মহা মানে একেবারে দস্যু সম্পন্ন সেই বেনকে প্রাপ্ত হয়েছিলেন, যার কবলে পড়ে তিনি এই শশাগরা পৃথিবী ছেড়ে মানে তিনি অরণ্যবাসী হয়ে মানে ভজন করতে লেগেছিলেন। পুত্র পুত্র চেয়েও না, তুমি ভজন করো, তুমি হরিভজন করো, এটাই ঠিক। বলছেন না না, ওই সমস্ত আমি চাই না। আর বলছেন ঠিক আছে, তুমি একটু আমার কাছে এসো তো। এবার ব্রাহ্মণ কাছে গিয়েছে, গিয়ে অনেকে যেমন হস্তরেখা দেখে নির্ণয় করে কে কেমন ব্যক্তি, কে কেমন কর্ম করে এসেছে, কি হবে। আবার কেউ কেউ করেন কি, পায়ের নিচে যে রেখা আছে ঊর্ধ্ব রেখা দি বা চিহ্নাদি দেখে নির্ণয় করতে পারেন। মানে হস্তে পদে কি হয়, একটা ল্যাঙ্গুয়েজ মানে একটা ভাষা আছে, যারা সেই যেই ভাষা মানে অবগত হন তারা ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন। তা আমাদের কপালেও একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা লেখা আছে, এই যে দাগ দাগ মতো আছে, কখনো এমন কখনো এমন, তা এগুলো কি হচ্ছে, এটাও একটা ভাষা লেখা আছে কপালে। তা ঋষি বলছে যে আমার কাছে এসো তো ব্রাহ্মণ। ঋষিকে ঋষি তার কপাল দেশ দর্শন করে কি বলছেন, তিনি বলছেন যে সপ্ত জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ। হে ব্রাহ্মণ, তুমি তো এই জন্মে পুত্র প্রাপ্ত হওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠেছ, কিন্তু তোমার কপালে লেখা আছে কি যে তোমার সাত জন্ম পর্যন্ত কোনো সন্তান সন্ততি হবে না। এইবার তো ব্রাহ্মণের অবস্থা তো একেবারে সেই মণিহারা সর্পের মতো হলো। সে গিয়ে কি করলো, বড় বৃক্ষে ছিল গাছ, সেই গাছে গিয়ে কপাল এমনভাবে সংঘাত করলো, তাতে কি হলো, আপনি একটু পরে করুন না, ডিস্টার্ব হচ্ছে, এসবগুলো করলে আপনারা আগের থেকে করে রাখবেন, নাহলে পার্সোনাল কিছু করবেন। এবারে কপাল দেশ এমনভাবে আঘাত করলো যে সেখান থেকে দরদর বেগে রুধির বয়ে চলে আস। আর বলছেন, হে ব্রাহ্মণ, আমি তো, হে ঋষে, আমি তো এই জন্মে এক জন্মের জন্য এত দুঃখিত হয়েছিলাম, আর তুমি আমাকে সাত জন্মের আরো সন্তাপ একসঙ্গে জ্বালিয়ে দিলে, আমি এমনভাবে দুঃখিত হয়েছি যে আমি তোমার সম্মুখে প্রাণ ত্যাগ করব, আর আমি ব্রাহ্মণ, ব্রহ্মহত্যার পাপ তোমাতে গিয়ে লাগবে। এবারে তো ঋষি বললেন, আরে না লেনা না দেনা, আমি তো পড়লাম বিপদে, আমি যাচ্ছিলাম মনে করলাম ঈশ্বর প্রাপ্তি প্রাপ্ত করার জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য কিছু জিজ্ঞাসা করবে, এ তো উল্টো, সে বলে আমাকে পুত্র দাও, এখন আবার সে আমাকে ব্রহ্মহত্যার পাপে পাপি করতে চায়, ব্রহ্মহত্যা যে পাপ তা আমাকে প্রদান করতে চায়। আর সেই ব্রাহ্মণ আবার বলছে, এই আমি মরলাম বলে আবার যখন কপাল সংঘাত করতে যাচ্ছে বৃক্ষের সঙ্গে, সেই ব্রাহ্মণ সেই ঋষি গিয়ে তাকে ধরলেন, বলছেন দেখো এমন করতে নেই। বলছে না না, আমি কিছু জানি না, আমি এই মরলাম। এবারে ঋষি তো বিপদে পড়েছে, বলছেন ভাই তোমার কপালেই যখন নেই, আমি কোথার থেকে তোমার পুত্র এনে দেবো বলো তো। বলছে না না সাধুরা ইচ্ছা করলে সব পারে, আপনি যেখান থেকে পারেন আমার মানে একটি পুত্র আপনি প্রদান করুন। বলছেন আরে আমি কোথায় পাব। তখন ওই ব্রাহ্মণ তিনি বলছেন যে হে ঋষে আপনি জেনে রাখুন আমিও একজন মানে বক্তা পাঠক, আমিও বড় বড় উপাখ্যান জানি। একজন ব্রাহ্মণ ব্রাহ্মণীর সন্তান ছিল না, ভগবান নারায়ণ বলেছিলেন তার সাত জন্ম পর্যন্ত কোনো পুত্রাদি হবে না, কিন্তু সাধুর কৃপায় সে প্রাপ্ত হয়েছিল, বিধির বিধানকে খণ্ডন করেও সেই সাধুর কৃপায় তিনি পুত্র প্রাপ্ত হয়েছিলেন। আমরা সংক্ষেপে শুনছি, সে আবার বিশাল বর্ণনা। অতএব সাধুরা ইচ্ছা করলে সব পারে, আপনি দেবেন কিনা বলুন, নাহলে আমি এই মরলাম। সাধু বললেন আমি তো ভারী বিপদে পড়লাম, এ কি বিপদে পড়লাম আমি। এবারে বললেন ঠিক আছে, এবারে তিনি যোগ অবলম্বন করে একটি আম্রফল মানে আম একটি হাতে দিয়ে বললেন তোমার স্ত্রীকে এটা খাইয়ে দেবে, দেখবে অতি সর্বাঙ্গ সুন্দর ধার্মিক এক পুত্র প্রাপ্ত হবে। এবারে ব্রাহ্মণের তো আনন্দের আর শেষ নেই, তিনি বলছেন নিয়ম, বলছেন নিয়ম হচ্ছে এক বছর সত্য কথা বলতে হবে, লোকের নিন্দা চর্চা করলে হবে না, আর মানে এই আমটা ধারণ করে যে সমস্ত ধার্মিক ক্রিয়াকলাপ আদি আছে যেমন শ্রীমৎ ভাগবত রামায়ণ ইত্যাদি উপনিষদ আদি বেদ আদি শ্রবণ করতে হবে, তো মহিলাদের আবার বেদে ইত্যাদিতে যেগুলো অধিকার নেই সেগুলো বাদ দিয়ে যেগুলো করণীয় সেই ধার্মিক কার্যগুলো এক বছর করতে হবে, সত্য কথা আদি বলতে হবে। কিন্তু এই ধুন্দুলি সে তো হেত বিপরীত, সে বললো ঠিক আছে কোনো চিন্তা নেই। এবারে সাধুকে তো একবারে মানে নিজের উত্তরীয় বসনটা খুলে মানে বেশ খানিকক্ষণ তো গড়াগড়ি দিলেন চরণে, বলছেন যে হে ঋষে আপনি আমাকে কৃপা করেছেন, আপনি এখন আদেশ করুন আমি এখন চলি। বলছেন ঠিক আছে চলো। এবারে তো দেখতে দেখতে ব্রাহ্মণ আনন্দ করে মানে ধুন্দুলিকে ইতিবৃত্ত মানে এই ঘটনার সম্পূর্ণ শ্রবণ করিয়ে বললেন দেবী এই আমটা তুমি এখনই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিহিতা হয়ে তুমি মানে সেবা কর, তাহলে তোমার এই হবে। এবারে সে তো হাটকুড়ি, আমরা একটু সাধারণ ভাষায় বললে একটু আনন্দটা বেশি লাগবে, এখানে তো বাইরের লোক নেই বেশি দার্শনিক শব্দের প্রয়োজন মনে করছি না। এবারে সে তো হাটকুড়ি, সে মনে করছে কি জানি এই আম খেলে পেটের মধ্যে বাচ্চা হবে, তারপরে সেই বাচ্চা মাঝে মধ্যে নড়বে হয়তো পেট ব্যথা করবে না কি হবে ঠিক নেই। তার এক সখী ছিল, তার সামনে গিয়ে বলছেন যে সখী তুই তো সন্তান সন্ততি প্রসব করেছিস এবং অনেকগুলো সন্তানের মা, তা তুমি বলো এই আম এইভাবে আমি প্রাপ্ত হয়েছি, আরে সাধু দিয়েছে এখন ভূত হবে না প্রেত হবে কোনো ঠিক নেই, যারা সাধু বিদ্বেষী তাদের ভাবটা তো এমন থাকে, অতএব কি হবে কোনো ঠিক আছে। বলছেন দেখো তার সখী বলছে তার সামনে যে সাধুদের সম্পর্কে এইরকম ধারণা করতে নেই, সাধুরা এই যে তোমরা যেমন নিঃসন্তান সেই সাধু কৃপা করে তোমাকে এই ফলটা দিয়েছেন এই প্রকার কুতর্ক সংযোগ করা উচিত নয়, এটা বড় অন্যায় কথা। তা বলছেন আচ্ছা ঠিক আছে আমি মেনে নিলাম, এখন তুমি বলো এই আম খেলে আমার উদর বৃদ্ধি হবে। বলছেন তা হবে। বলছেন আমি খেতে কম পারবো, একবারে বেশি খেতে পারবো না। বলছেন তোমার একবারে খাওয়ার কি দরকার, বারবার খাবে। বলছেন আচ্ছা সে না হয় হলো, এখন ধীরে ধীরে ওই বাচ্চা যখন পেটের মধ্যে বড় হবে আমি তো নড়তে চড়তে পারবো না, আমার কাজকর্ম কে করবে। বলছেন আরে এইটাই তো সুযোগ, এই সুযোগে তোমার ননদকে ডেকে এনে গৃহের কাজকর্ম করিয়ে নেবে, বলবে আমি গর্ভবতী। বলছেন আরে আমার ননদ ও এক নম্বরের চোর, আমার যত অলঙ্কার আছে না সব নিয়ে কেটে পড়ে। বলছেন আচ্ছা ঠিক আছে কাজের লোক দুটো রেখে দিলে হলো, তোমাদের পয়সা কড়ি কম নেই। বলছেন আচ্ছা ঠিক আছে সে না হয় হলো। এখন মনে করো ঘরে আগুন লেগে গেল, তখন আমি তো এই গর্ভিণী, আমি কি করে পালাবো, আমি তো পালাতে পারবো না, আমি তো ওই আগুনে পুড়ে মরবো। তা বলছেন আরে এইরকম অশুভ চিন্তা কেন করছিস রে সখী সখী, তো তুই তুই করে বলছিস, এমন অশুভ চিন্তা করতে নেই। তা বলছেন আচ্ছা ঠিক আছে অশুভ চিন্তা না হয় না করলাম, এখন মনে করো গ্রামে ডাকাত পড়েছে, তোমরা তো যে যার মতো ছুটে পালিয়ে যাবে, তোমাদের পেটে তো বাচ্চা বাচ্চা কিছু নেই, আর আমি তো ছুটতেও পারবো না নড়তেও পারবো না, আর ডাকাতে এসে উত্তম মধ্যম প্রহারটা আমাকেই করবে। তা বলছেন ভাই তুমি তো একেবারে যত সব অশুভ কথাগুলো বলছ। বলছেন আচ্ছা সব কিছু আমি সহ্য করলাম, না খেয়ে থাকলাম, দুটো লোক রাখলাম, না হয় সবসময় শুয়েই থাকলাম, বারবার দুটো মুড়ি চানাচুর খেয়ে থাকলাম, সেও আমি মেনে নিলাম, কিন্তু মনে করো আমি শুনেছি যে ওই ভাগবত পাঠ করে না ওই সমস্ত পণ্ডিতেরা পাঠ করতে করতে বলেন সুখদেব গোস্বামী তিনি নাকি মাতৃগর্ভে ১২ বছর, আবার কেউ বলেন যে ১৬ বছর নাকি মাতৃগর্ভে ছিলেন, ওই ১২ বছর ১৬ বছর ধরে ওই বাচ্চা ওই সাধুর দেওয়া ফল বলে কথা, যদি ১২-১৪ বছর আমার পেটের মধ্যে থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কোন দিক দিয়ে ফেটে বেরোবে সে তো আমি কিছু বুঝতে পারছি না, আমি এই ফল খাবো না। এবারে তার সখী বলছে, ভাই তার সখী তাকে বলছে, বলে ভাই তোর কাছে হাত জোড় করি। অনেক সময় দেখবেন মেয়েরা কথা বলতে বলতে ভাই বলেও বলে, বলছেন ভাই তোর কাছে হাত জোড় করি, তুই যা পারিস কর, আমি ওই সমস্ত চক্রে নেই। এবার সে ভারী চিন্তাযুক্ত হয়েছে, আর ব্রাহ্মণ তো ফলটা দিয়ে নিজের কর্মের দিকে চলে গেছে। এবারে তার ভগিনী ছিল, তার আবার অনেকগুলো সন্তান সন্ততি আছে, বিবাহিতা, তিনি এসেছেন, তার নাম সুন্দুলি, তার এর নাম হচ্ছে ধুন্দুলি আর তার নাম সুন্দুলি। সে এসে তার সমস্ত ঘটনা বলল, রোদন করছে, নিজের ভগিনীর সামনে রোদন করছে। সে বলছে দেখো তুমি এখন না পেটে কাপড় চোপড় বেঁধে বেশ পেটটা ফুলিয়ে চলো, যাতে লোকে মনে করবে তুমি গর্ভবতী। আর লোকে যখন মনে করবে তুমি গর্ভবতী, আর আমি এখন সম্প্রতি গর্ভবতী আছি, আমি সন্তান প্রসব করলে গোপনে তোমাকে দিয়ে যাব, তার পরিবর্তে তোমাদের অর্থকড়ির কোনো অভাব নেই, আমার পতিকে কিছু অর্থ দিয়ে দেবে, আমার তো আরো কয়েকটি সন্তান আছে। বলছেন ঠিক আছে, তুমি আমার আসল ভগিনী। যখন শয়তানের সঙ্গে শয়তান মেলে না, ওদের খুব আনন্দ হয়, বলে হ্যাঁ আমরা দুজনই বড় সাধু, আর সব তো অসাধু। এবারে দুই শয়তান ভগিনী মিলে এই যুক্তি করল, এবং কি করল, এবং কুতর্ক যোগেন তৎফলম নৈব ভক্ষিতম, কুতর্ক সংযোজনা করে সেই ফল ভক্ষণ করল না। আর কি করলো, তার ভগিনী বলছে দেখো তোমার তো গৃহে যে সমস্ত বৃক্ষাদি আছে তারা ফল পুষ্পাদি কিছু প্রদান করে না, তোমার গৃহে যে গাবি আছে সেও বন্ধা তোমার মতন, অতএব পরীক্ষার্থে এই সন্ন্যাসী কর্তৃক প্রদত্ত যে আম্র ফল, সেই আম্র ফলটি তুমি গাবিকে খাইয়ে দাও। তাই করল। এবারে যথাসময়ে তার ভগিনী একটি সন্তান প্রসব করলো, গোপনে এনে তাকে দিল। এবারে সে পেটের কাপড় চোপড় খুলে মানে বলল যে আমি এই সন্তান প্রসব করেছি, আনন্দের আর শেষ নেই। সকলে ভীষণভাবে আনন্দিত হলেন। আনন্দিত হয়ে এবারে ব্রাহ্মণ, তিনি সৎ ব্যক্তি, সরল ব্যক্তি, তিনি জাত সংস্কার আদি করালেন, নামকরণ করাতে যখন যাচ্ছেন তখন ওই ধুন্দুলি বলছে দেখো দশ মাস দশ দিন, মিথ্যা কথা, দশ মাস দশ দিন আমি গর্ভে ধারণ করেছি, অতএব নামটা আমার নাম অনুসারেই হবে। বলছেন দেবী তোমার ইচ্ছা অনুসারেই তুমি নাম রাখো, আমার কোনো আপত্তি নেই। বলছেন আমার নাম ধুন্দুলি আর আমার পুত্রের নাম ধুন্দুকারী। বলছেন ঠিক আছে ধুন্দুকারী হোক। এবারে তিন মাস পরে দেখতে দেখতে সেই সন্ন্যাসী প্রদত্ত আম্র ফলের প্রভাবে কি হলো, যে সেই গাবি সর্ব অবয়ব সুন্দর এক মানে বিশিষ্ট মনুষ্যাকৃতি মানে বালকের জন্ম দিল, সমস্ত শরীরটা একেবারে সূর্যের মতো জাজল্যমান, জ্যোতি সম্পন্ন, তেজ সম্পন্ন। সেই বালক যখন জন্ম নিল তার সমস্ত শরীর মানুষের, কিন্তু কর্ণ দুটো তার গরুর মতো হলো। এই কারণে ব্রাহ্মণ তার জাত সংস্কার আদি করিয়ে তার নাম রাখলো গোকর্ণ। বল মহাত্মা গোকর্ণ কি জয়। এবারে মহাত্মা গোকর্ণের জন্ম হলো। এই খবর শুনে দেশ দেশান্তর হতে মানে সকলে বলছেন আগে তো ব্রাহ্মণেরই পুত্র হতো না, এখন ব্রাহ্মণের গাবি সে পর্যন্ত মনুষ্য মানে শরীর বিশিষ্ট বালকের জন্ম দিচ্ছে। সকলে অলৌকিক দৃশ্য দেখে সকলে চর্চা করতে করতে যে যার স্থানে প্রস্থান করলেন। দুই বালক ধীরে ধীরে বড় হওয়া আরম্ভ করলো, কিন্তু হেতো বিপরীত হতে চলল। এই গোকর্ণ তিনি পরম ধার্মিক হয়ে উঠলেন, বিদ্যা অধ্যয়নরত থাকলেন, সমস্ত গুরুজনদের হৃদয়কে আকর্ষিত করে নিয়েছিলেন, সকলের কৃপা ভাজন হয়েছিলেন। আর এই দুষ্ট সেই ছোটবেলা থেকেই কি করে, ছাগলের বাচ্চা, কাগের বাচ্চা, ফড়িংয়ের বাচ্চা, যা কিছু পেলো মানে সেগুলো নিয়ে ওই কূপের ভিতরে নদীর মধ্যে নিক্ষেপ করে। যদি বাছুর পেয়েছে, নবজাত ছোট ছোট বাছুর, সেগুলো জলে ফেলে দিলে তো মারা যাবে, সে সমস্ত কুকর্মও করে, এই সমস্ত করে বেড়ায়। বিদ্যা তো কিছুই করে না, বিদ্যা অধ্যয়ন আদি কিছুই করে না। এবারে তারা যখন যৌবনে পদার্পণ করল, মহাজ্ঞানী মহাপ্রতাপশালী পণ্ডিত হয়ে উঠলেন গোকর্ণ মহোদয়। আর এ তো মানে সর্বদা বোধহয় চব্বিশ ঘন্টার মধ্যে বোধহয় সতেরো ঘন্টা বিশ্বালয়েই থাকে, এবং এইভাবে নিজের পৈতৃক সম্পত্তি সমস্ত কিছু বিনষ্ট করতে করে ফেলল। একবার সে কি করলো, মানে যখন দেখে আর ধন সম্পত্তি নেই, তখন সে কি করলো, তখন সে নিজের আগেরকার দিনে তো এই আমাদের মতো এই স্টিল বা এই অ্যানমোলিয়ামের বর্তন ছিল না, তখন সব তামা কাঁসা পিতলের বর্তন, সেই সমস্ত বর্তন বেশ্যালয় পর্যন্ত নিয়ে গেল। সেই বেশ্যাদের কাছে গেলে সেখানে তো অর্থকড়ি প্রদান করতে হয়, এবারে এই সমস্ত দেখে সেই আত্মদেব সে পুত্র প্রাপ্ত হওয়ার জন্য বনে গিয়ে রোদন করছিল প্রাণ ত্যাগ করবে বলে, এখন সে পুত্র প্রাপ্ত হয়ে পুত্রের অত্যাচারে অত্যাচারিত হয়ে সে প্রাণ ত্যাগ করবে বলে সংকল্প নিয়েছে। দেখুন তাহলে পুত্র হওয়ার থেকে না হওয়াই যে ভালো সেটাই শাস্ত্রে প্রতিপাদন করেছে। তিনি তখন কি করছেন, তিনি দুঃখিত হয়ে সেই ব্রাহ্মণ বলছেন, কতিষ্ঠামি কগচ্ছামি কমে দুঃখং ব্যাপহয়ে, এখন আমি কোথায় যাব, কোথায় থাকবো, আমি তো এখন ভীষণভাবে দুঃখিত। তখন গোকর্ণের কাছে গিয়ে বলছেন যে হে গোকর্ণ, তুমি তো আমার পুত্র, তুমি পরম জ্ঞানী, সকলে তোমাকে মানে, তা তুমি বলো আমার কি করণীয়, আমি তোমার শরণাপন্ন, তুমি বলে দাও আমাকে কি করা উচিত, আমি এই দুষ্টের সংসর্গে থাকতে চাই না। গোকর্ণ কি বলছেন দেখুন, কত দামি কথা বলছেন, অসার খলু সংসার দুঃখরূপী বিমাহক, হে পিত, এই যে সংসার এটাকে অসারক্ষলু বলা হয়েছে, এর মধ্যে সার কিছু নেই, এই জন্য শাস্ত্রে বলা হয়েছে অসারক্ষলু সংসার দুঃখরূপ বিমাহক, এই সংসারটা দুঃখের আকর, সর্বদাই মনুষ্যকে জীবকে দুঃখ প্রদান করতে থাকে, এ বড়ই দুঃখ। আর শ্রীমদ্ ভাগবতে সেই দ্বিতি প্রসঙ্গে ঋষি কশ্যপ তিনি বলেছিলেন, কদেহ ভৌতিক অনাত্মা কচাত্মা প্রকৃতে পর কশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এবহি কারণাম, হে পিত, সেই ভাগবত শাস্ত্রে বলেছে যে মোহই একমাত্র সংসার বন্ধনের কারণ, এই দুটি, এই মনই হচ্ছে সংসার বন্ধনের কারণ আর এই মনই হচ্ছে সংসার থেকে উদ্ধার হবার কারণ। যারা এই মনকে সংসারে লিপ্ত করেছেন, সর্বদা নারী চিন্তনে ব্যয়িত করছেন, তারা সংসারে জড়িয়ে যান, আর যারা এই কি করেন, সাধু সঙ্গে থাকেন, হরিকথা শ্রবণ করেন, গুরুদেবের সান্নিধ্যত্ব লাভ করেন, তারা এই হরিকথা শুনতে শুনতে, প্রভুর কথা শুনতে শুনতে, তারা এই দূরত্বয়া ভগবানের মায়াকে অতিক্রম করে তারা ভগবত ধাম প্রাপ্ত হন। এটাই হচ্ছে মানে জীবের মানে মোহের কারণ দুটি, মনের দ্বারাই সংসার বন্ধন, আবার মনের দ্বারাই ভগবানকে প্রাপ্ত। কদেহ ভৌতিক অনাত্মা কচাত্মা প্রকৃতে পর কশ্যকে পতিপুত্রাদ্যা মোহ এবহি কারণাম, কে কার পুত্র, কে কার পিতা, কে কার কন্যা, এই সমস্ত সব মায়া, এই সমস্ত ছেড়ে হে পিত আমার কথা অনুযায়ী আপনি এক কাজ করুন, আপনি মানে সাধুসঙ্গ, সাধুদের সঙ্গে থাকুন, এবং সেখানে নিত্য প্রতি ভগবানের সেই মুখারবিন্দ বলা হয়েছে, ভগবানের বদনমণ্ডল বলা হয়েছে, যে শ্রীমৎ ভাগবতের দশম স্কন্দ তার নিত্য প্রতি আপনি আস্বাদন করুন। এবারে তিনি সমস্ত সংসারকে পরিত্যাগ করে অরণ্যবাসী হয়ে সাধুদের চরণাশ্রিত হয়ে তিনি নিত্য প্রতি দশম স্কন্দ আস্বাদন করতে করতে ভগবত লোকে গিয়েছিলেন। বল আত্মদেব ব্রাহ্মণ কি জয়। এদিকে তার একদিন তার মাতাকে প্রহার করতে গেল এই দুরাত্মা দুষ্ট সেই ধন্ধুকারী, বলছেন আমার পিতার লুক্কায়িত ধান কোথায় আছে বলে দে, তা না হলে একটি জ্বলন্ত কাষ্ঠ নিয়ে বলছেন তোকে আমি পুড়িয়ে মারব। মাকে বলছে, এই কলিযুগে এমন পুত্র ঘরে ঘরে দেখা যাবে যারা পিতা মাতাকে পর্যন্ত প্রহার করবে। এবারে তার মাতা ভয়ে একটি কূপ ছিল, কূপের মধ্যে পতিত হয়ে মারা গেল। এবারে সে পাঁচজন বারবণিতা মানে বেশ্যাকে এনে সেই গৃহেই থাকতে থাকলো। বেশ্যাদের মানে মনের মানে সন্তুষ্টি করার জন্য, তাদের সন্তুষ্ট করার জন্য চৌর্য ডাকাতি বৃত্তি আরম্ভ করলো। রাজার গৃহে একবার ডাকাতি করলো, বহু স্বর্ণ লঙ্কা নিয়ে আসলো। আর সেই বেশ্যাগণ তারা তো আপন হয় না, তারা চিন্তা করলো আমার কাছে, আমাদের কাছে অনেক অলঙ্কার আদি হয়েছে, এখন কি করা যাবে, তারা চিন্তা করলো একে মেরে দাও। সেই দুষ্ট দুরাত্মাকে রাত্রে গভীর নিশীথে শীতকালের দিনে মদ্যপান করিয়া একেবারে মানে বেহোশ মতো হয়ে রয়েছে। এই পাঁচজন বড় বড় মানে বিশাল কায় বিশিষ্ট সব বারো বনিতাগণ তাকে রজ্জু দিয়ে বন্ধন করলো। তার গলাতে মানে রজ্জু দুই দিকে দিয়ে দুজন মিলে টানছে, কিন্তু দুষ্ট লোক না এই জগতে অনেকদিন বেঁচে থাকে, এই দুষ্টদের মৃত্যু সহজে হয় না। যারা দেখবেন ভালো ব্যক্তি রাস্তায় যেতে যেতে মাথায় একটু ঠক্কর লাগলো মারা গেল, কিন্তু দুষ্ট সহজে মরে না, তার কোনো প্রকারেই মৃত্যু হচ্ছে না। তখন সে জ্বলন্ত অঙ্গার ছিল, শীতকালের দিনে আগুন জ্বলছিল, সেগুলো চিমটি বা সারাশি দিয়ে মানে চেপে চেপে মুখের মধ্যে পুড়ে দিয়ে তাকে ভীষণ ক্লেশ পেয়ে মৃত্যু হলো, ভীষণভাবে যন্ত্রণা পেতে পেতে তার মৃত্যু হলো। সেই বারো বনিতাগণ সেই আঙ্গিনার মধ্যে রাত্রে গর্ত খনন করে তার মধ্যে মৃত সবটি ঢুকিয়ে দিয়ে আবার গোলে মানে প্রলেপ দিয়ে দিল, গোময় করে দিল। সমস্ত অনেকে জিজ্ঞাসা করে তোমাদের নাচ কোথায় গেছে গো, বলছেন বিদেশে গেছে কাজ করতে, মানে সে তো হয়ে গেছে সোহা। এবার দু চার দিন না থাকলে লোকের সন্দেহ হতে পারে, লোকে মনে করলো হয়তো পাঁচজন বারো বণি তাকে, পাঁচজন স্ত্রী আছে, চালাতে গেলে তো ধন সম্পত্তি দরকার, বিদেশে গিয়ে একদিন রাতের অন্ধকারে সমস্ত অলংকার বন্টন করে নিয়ে সেই সমস্ত বেশ্যাগণ নিজের নিজের জায়গায় চলে গেল। তার অসদ্গতি হলো তীর্থ ভ্রমণরত মহাপণ্ডিত মহাজ্ঞানী গোকর্ণ মহোদয়, যিনি তিনি মানে লোকান্তরে লোকের মুখ থেকে যখন জানতে পারলেন গয়াঘাটে পিণ্ড দিলেন। এবারে দেখুন জননী জন্মভূমিশ্চ গরীয়সী, সাধু যতই বড় সাধু হন, যতই বড় ত্যাগী হন না কেন, হৃদয়ে হাত দিয়ে চিন্তা করে দেখবেন সে নিজের মাকে আর জন্মভূমিকে একেবারে ভুলে যেতে পারে না। তিনি তীর্থ পর্যটন করতে করতে যখন নিজের গ্রামের পাশ থেকে চলেছেন, তখন চিন্তা করছেন আমি সেই গাবি থেকে জাত হয়েছিলাম, সেই ভূমিষ্ঠ মানে সেটাই আমার জন্মভূমি, আমি সেখানে গিয়ে রাত্রি নিবাস করব। তিনি এলেন, এসে সেখানে নিজের সাধুদের যে আসন থাকে আসন বিছিয়ে সেখানে তিনি জপ করছেন। এর মধ্যে কি দেখছেন, সেই যে ধুন্দুকারী সে তো প্রেতত্ব হয়ে গেছে, প্রেতজনই প্রাপ্ত হয়েছে, তাই সে কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো ভল্লুক, কখনো অজ মানে ছাগল, কখনো বিভিন্ন বিভিন্ন রূপান্তরিত হয়ে তাকে দর্শন দিচ্ছে। গোকর্ণ জিজ্ঞাসা করছে কে তুমি, কোনো শব্দ নেই। এবারে তিনি কমণ্ডল জল মন্ত্রপুত করে ওই প্রেতের উদ্দেশ্যে সিঞ্চন করলেন, সিঞ্চন করার সঙ্গে সঙ্গে রোদনধ্বনি পাওয়া গেল। এবারে রোদনধ্বনি শুনে গোকর্ণ মহোদয় বলছেন কে তুমি, বলছেন হে ভ্রাত, কথা বলতে সক্ষম হয়েছেন, সাধুর সাধু কর্তৃক সিঞ্চিত জল প্রাপ্ত হয়ে তিনি কথা বলছেন। বলছেন আমি হলাম তোমার মানে ভাই, সেই দুষ্ট দুরাত্মা পাপি সেই ধুন্দুকারী। বলছে সে কি তোমার এই গতি, আমি গয়াঘাটে তোমাকে পিণ্ড প্রদান করেছি, শাস্ত্রে বিধি অনুযায়ী সেখানে পিণ্ড প্রদান করলে যে যত বড়ই পাপি হোক না কেন তার মুক্তি হয়ে যায়, অতএব তোমার এমন কেন হলো তুমি বলো। এবারে যারা সূক্ষ্ম শরীরই তো, এইগুলো ভূত প্রেতজনি এগুলো সব সূক্ষ্ম শরীর, এরা কিন্তু নিজেদের উদ্ধারের উপায় বলে দিতে পারে। বলছেন যে সে কি তুমি এখনো উদ্ধার হওনি, গয়াঘাটে আমি পিণ্ড প্রদান করলাম তথাপি তোমার এই দুর্দশা কেন, কি ব্যাপার বলো। তখন সেই ধুন্দুকারী বলছেন গয়াশ্রাদ্ধ সতেনাপি মুক্তির মেন ভবিষ্যতি, শত শতবার ওই গয়াঘাটে আমার উদ্দেশ্যে পিণ্ড প্রদান করলেও আমি উদ্ধার হব না। হে ভ্রাত তুমি অন্য কোনো উপায় দেখো, আমি মহাপাপি, এত পাপ করেছি আমার উদ্ধার হবে না এই গয়াঘাটে পিণ্ড দিয়ে। বললেন ঠিক আছে, তুমি এখান থেকে এখন তোমার গন্তব্যস্থানে প্রস্থান করো, আমাকে চিন্তা করতে দাও যে কি করা যায়। সব প্রাতকাল হলো, গোকর্ণ সমস্ত গ্রামের প্রিয়ভাজন ছিলেন, সমস্ত ব্রাহ্মণগণ তাকে ঘিরে ধরল, সমস্ত বক্তব্য বর্ণন করলেন যে আমার ভ্রাতার উদ্দেশ্যে আমি তো গয়াঘাটে পিণ্ডাদি দিয়েছি, অতএব এখন কি করণীয়, আপনারা জ্যেষ্ঠ, আপনারা আমার পূজনীয়, আপনারা আমার গুরুস্থানীয়, আপনারা কৃপা করে বলুন। সমস্ত ব্রাহ্মণগণ বললেন হে গোকর্ণ, তুমি আমাদের প্রিয়, আমাদের পুত্রের ন্যায়, কিন্তু জ্ঞানে তুমি আমাদের থেকে অনেক প্রবীণ, তোমার মধ্যে জ্ঞান অনেক বেশি, অতএব তুমিই চিন্তা করো। আমরাও জানি গয়াঘাটি হচ্ছে একমাত্র শ্রেষ্ঠ সাধন, যেখানে পিণ্ড প্রদান করলে সমস্ত পাপি তাপি উদ্ধার হয়ে যায়, এখন তুমিই চিন্তা করো। এর মধ্যে এই গোকর্ণ মহোদয় টিকার মধ্যে বর্ণনা করেছেন তিনি সূর্যদেবের উপাসক ছিলেন, তার সূর্যনারায়ণ ভগবান তিনি ধীরে ধীরে নিজের যে জ্যোতি প্রদান করছিলেন তার থেকেই সশরীর ধারণ করে তিনি তার সম্মুখে অবতীর্ণ হলেন। বল সূর্যনারায়ণ ভগবান কি জয়। সূর্যনারায়ণ ভগবান বললেন হে পুত্র গোকর্ণ, শ্রীমদ ভাগবতন মুক্তি সপ্তাহং বাচনাঙ্কুরু, তুমি সপ্তাহ যজ্ঞ করো, তাহলে তোমার ভ্রাতার উদ্ধার হবে। যে নিয়ম করে সপ্তাহ যজ্ঞ করা হয় সেই নিয়মে সপ্তাহ যজ্ঞের আয়োজন করা হলো, এবং একটি বংশদণ্ড রেখেছিলেন সপ্ত গ্রন্থি বিশিষ্ট, কারণ এই ভূত প্রেতেরা তো সূক্ষ্ম শরীর, বায়ুরূপী শরীর, তাই ওই বংশদণ্ডের মধ্যে তিনি থেকে নিত্য প্রতি হরিকথা শ্রবণ করতেন, আর যেদিন যেদিন কথার বিরাম দেওয়া হতো সেদিন সর্বসমক্ষে সেই বংশের গাঁটটি ফেটে যেত সর্বসমক্ষে। এইভাবে সপ্তম দিবস যখন হয়ে গেল, দেখতে দেখতে সেই প্রেত, সেই ধুন্দুকারী প্রেতত্ব প্রাপ্ত হয়েছিল, প্রেতজনই প্রাপ্ত হয়েছিল, সেখানে কি হলো, তিনি সাক্ষাৎ সেখানে বিষ্ণু দূতগণ আসলেন, এবং তাদের সংস্পর্শে সেই প্রেত শঙ্খ চক্র গদা পদ্মধারী হয়ে সেই বৈকুণ্ঠ মানে হরির দূতগণের সঙ্গে ভগবান শ্রীহরির পার্শ্বদগণের সঙ্গে ভগবানের সারূপ্যগতি লাভ করে, সেই প্রেত সারূপ্যগতি লাভ করে কি করছেন, তাদের সঙ্গে চলে যাচ্ছেন। বল গোকর্ণ মহোদয় কি জয়, বল শ্রীমৎ ভাগবত সপ্তাহ কি জয়। আর যেতে যেতে সেই প্রেত মানে ভগবানের সারূপ্যগতি ধারণ করে সে তার ভ্রাতাকে ধন্যবাদ দিতে দিতে বলছেন যে হে ভ্রাত, তুমি আমার প্রকৃত ভাই, তোমার জন্য আমি উদ্ধার হলাম। আর কি বলছেন, ধন্যা ভাগবতী বার্তা প্রেতপীড়া বিনাশিনী। এই ভাগবত কথা এমনই যে প্রেত প্রেত যোনি প্রাপ্ত হয়ে যে যাতনা, সে যাতনা বড় ভয়ঙ্কর, তাই সেই যাতনা থেকে আজ আমি মুক্ত হয়ে ভগবত লোকে গমন করতে চলেছি। সেই সমস্ত হরির দূতগণকে দেখে গোকর্ণ মহোদয় তিনি কি বলছেন, অত্রৈব বহবসন্তি শ্রোতার মম নির্মলা আনিতানি বিমানানি ন তেষাং যুগপত কুতঃ। হে দূতগণ, আনিতানি বিমানানি ন যুগপত কুতঃ, যদি আপনারা বিমানই নিয়ে আসলেন তাহলে একজনের জন্য কেন নিয়ে আসলেন। অত্রৈব বহবসন্তি মানে এখানে অনেক শ্রোতার রয়েছেন, সকলের জন্য পৃথক পৃথক রূপে কেন বিমান আনলেন না। এবারে সেই হরির দূতগণ কি বলছেন দেখুন, হরিদাসগণ বলছেন, শ্রবণস্য বিভেদেন ফলভেদত্র সংস্থিতা, বলছেন শ্রবণের তারতম্যের কারণে। এখানে আরো আরো শ্রোতারা রয়েছেন, তারা ধার্মিক, তারা ব্রাহ্মণ, তারা যজ্ঞকারী, তারা বেদজ্ঞ, কিন্তু তারা যে শ্রবণ করতে এসেছেন তাদের মন কারো বাড়ির দিকে, কারো যাওয়ার সময় দোকান থেকে কিছু নিয়ে যাবে, কারো মন কোনো দিকে লিপ্ত ছিল, তারা পূর্ণরূপে শ্রবণস্য বিভেদেন, সেই শ্রবণের তারতম্যের কারণে তারা পূর্ণরূপে ভাগবত শ্রবণ করতে পারেন। এই কথা যখন আকাশ মার্গ থেকে সেই দূতগণ বলছেন, সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণগণ তারা উৎসাহান্বিত হয়ে বলছেন, না না আমরা তাহলে ভালো করে শ্রবণ করব, সেজন্য আমাদের কি করতে হবে, তখন সেই হরিদাসগণ আবার বলছেন, শ্রাবণ মাসি গোকর্ণ কথা সূচে তথা পুন, হে গোকর্ণ, এই শ্রাবণ মাসে তুমি এই মানে পুত যে ভগবানের কথা, এই ভাগবতী সপ্তাহ, এই ভাগবত সপ্তাহ তা তুমি করো, তাহলে সকলে যদি মন দিয়ে শোনে আমরা প্রত্যেকের জন্য বিমান নিয়ে আসব। এবারে সমস্ত মানে সেই তুঙ্গভদ্রা তীরস্থিত যে নগর ছিল সেই নগরের সকলে নিজের কাজকর্ম ছেড়ে দিয়ে আড়ম্বনের সঙ্গে অনেক আনন্দের সঙ্গে অনেক উদ্যোগের সঙ্গে এই ভাগবত সপ্তাহের আয়োজন করলেন। এবারে দেখতে দেখতে সেখানে সপ্তাহ শেষ হলে যেমন আমরা আকাশে দেখতে পাই না শীতকালে, যেমন হংসশ্রেণী একেবারে সারিবদ্ধভাবে চলেছে, দেখতে কত সুন্দর দেখা যায়, দেখতে দেখতে সেখানে ভগবানের সমস্ত দূতগণকে সঙ্গে নিয়ে পৃথক পৃথক রথ আনয়ন করে ভগবান বৈকুণ্ঠাধীশ তিনি সাক্ষাতে এলেন। বল বৈকুণ্ঠাধীশ ভগবান কি জয়। আর কি হলো, সেই সমস্ত মানে শ্রোতাগণকে বিষ্ণু পার্শ্বদণ্ডা গিয়ে কি করছেন, আলিঙ্গন প্রদান করার সঙ্গে সঙ্গে তারা ভগবানের সারূপ্যগতি প্রাপ্ত হয়ে সেই সমস্ত হরিদাসগণ তাদেরকে আদর আপ্যায়ন সহকারে ভক্তি সহকারে বলছেন, আসুন আসুন আপনারা ধন্য বলে সেই রথে করে তুলে নিয়ে সকলে মানে আকাশ মার্গে অপেক্ষা করছেন। আর ভগবান শ্রী নারায়ণ, ভগবান শ্রী বিষ্ণু তিনি কি করছেন, সেই পরম ভক্ত গোকর্ণ মহোদয়কে তিনি মানে অনেক সুন্দরভাবে তারই বরঞ্চ ভগবান ভক্তকে স্তুতি করে বলছেন, হে গোকর্ণ, আজ তোমার জন্য আমার এই সমস্ত ভক্তগণ তারা আমার লোকে গমনরত, মানে যাওয়ার জন্য তৈরি একদম, এ তো তোমার কৃপা, এসো এসো। প্রভু গিয়ে কি করলেন, সেই গোকর্ণকে আলিঙ্গন প্রদান করলেন, তিনিও ভগবানের সারূপ্যগতি প্রাপ্ত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। টিকাকারগণ বলছেন, তাহলে সেই ভগবান সহ পার্শ্বদগণ যখন সেই সমস্ত শ্রোতাদের বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছিলেন সেই দৃশ্যটা কেমন ছিল, সেই দৃশ্যটা কেমন ছিল, অযোধ্যাবাসীন পূর্বং যথা রামেন সঙ্গতা তথা কৃষ্ণেন তেনিতা গোলকম যোগী দুর্লভম। ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র কি করেছিলেন, অপূর্ব মানে সেই যে লীলা, সেই যে প্রভু লীলা সম্বরণ করে কেমনভাবে যাচ্ছিলেন, সরযু নদীতে যে মানব শরীর ছিল সেখানে ডুব মারার সঙ্গে সঙ্গে যে যেমন পূর্বের রূপে এসেছিলেন সেই শরীর প্রাপ্ত হয়ে তারা অযোধ্যার দিকে গমন করেছিলেন ভগবান রামচন্দ্রের সঙ্গে ত্রেতাযুগে। আর কেমন, আর কেমন বলছেন, তথা কৃষ্ণেন তেনিতা, সেই প্রকার ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যখন স্বধামে গিয়েছিলেন তার ভক্তদের যেমনভাবে সেই নিজ ধামে নিয়ে গিয়েছিলেন, ঠিক তদনুরূপ এখানেও সেই তুঙ্গভদ্রা তীরবাসী সমস্ত ব্রাহ্মণগণ সহ সেই বক্তা, সেই পরম শ্রেষ্ঠ, পরম ধার্মিক সেই গোকর্ণ মহোদয়, তিনিও তাদের সঙ্গে সেই ভগবানের ধামে চলে গিয়েছিলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এইভাবে ভাগবত শ্রবণের মহিমা বর্ণন করলেন। তারপরে দেবর্ষি নারদ প্রশ্ন করলেন, একটি প্রশ্ন, পাঁচ মিনিটের, তারপরে আপনাদের ছুটি। একটি প্রশ্ন করলেন যে প্রভু, হে পূর্বজগণ, আমি বাস্তবিকই নিজেকে আজ মানে এত ধন্য মনে করছি, আপনাদের মতো সাধুর সঙ্গ পেয়ে আমার হৃদয়টা মানে একেবারে স্বচ্ছ এবং মানে এতভাবে আনন্দিত হচ্ছে যে আমি ভাষায় বর্ণন করতে পারবো না। প্রভু, আমার মনে আর কোনো প্রকার ভাগবত প্রসঙ্গে কোনো কথাই নেই, আমি মানে সমস্ত সংসার থেকে মুক্ত হয়েছি। তা প্রভু, এই সপ্তাহ করার কোনো বিধান আছে? বলছেন হ্যাঁ, বিধান আছে। এই সপ্তাহ করতে গেলে কি করতে হবে? যারা যিনি বক্তা যিনি শ্রোতা সকলের জন্য একই নিয়ম, যে বক্তার জন্য নিয়ম, শ্রোতাদের জন্য কোনো নিয়ম নেই তা নয়, সকলের জন্য একই নিয়ম। যিনি এই মানে যজ্ঞ করবেন তাকে কি করতে হবে? তাকে সর্বপ্রথম সর্বত্র চিঠি প্রেরণ করতে হবে। চিঠি মানে এখনকার দিনে অত চিঠি আর কেউ লিখতে পারেন না, তাই এই যে প্রেসের কার্যাদি যা পোস্টার আদি ইত্যাদি করে ভাগবতের প্রচার প্রসার করতে বলেছেন। আর তারপরে যিনি উপযুক্ত বক্তা, নিষ্কিঞ্চন, নিরভিমানী এম্বিদ ব্যক্তিকে, যিনি বাক্পটুতায় মানে বাক্পটুতা যার মধ্যে বিদ্যমান এম্বিদ মানে শাস্ত্রজ্ঞ বিদ্বানকে মানে ব্যাস মঞ্চে আসীন করতে হবে, এবং সেই ব্যাস মঞ্চটি হবে যত রাজসিক থেকে রাজসিক হতে পারে, এবং তার চতুর্দিকে কদলী বৃক্ষ আদি, পতাকা আদি ইত্যাদি ইত্যাদি সমস্ত বর্ণন দেওয়া হয়েছে। এ তো শ্রীধাম বৃন্দাবন, আপনারা আমার থেকে সকলেই জ্ঞানী, অতএব এখানে বিস্তার করে বলার আর কিছু নেই। অতএব সেই আড়ম্বনের সঙ্গে মানে খুব উদ্যমের সঙ্গে এই যজ্ঞ সুসম্পন্ন করতে হয়, ব্রহ্মচর্য অবলম্বন করতে হয়, এবং মাটিতে শয়ন, প্রয়োজন হলে অনাহারি থেকে, তাদের সম্ভব না হয় তাহলে কিছু প্রসাদ পেয়ে, আর তাতেও যদি অল্প প্রসাদেও যদি না হয়, তার যদি মানে ভালোভাবে প্রসাদ পেয়ে যদি হরিকথা শ্রবণে কোনো বাধাবিঘ্ন না আসে, তাহলে সে যথাযথরূপে প্রসাদ বারংবার পেতে পারে, যাতে বারবার না উঠতে হয়। যেমন আহার সংযম কেন বলা হয়েছে, হয়তো পাঠ শুনতে শুনতে শৌচাদি বা লঘু সংখ্যা আদিতে যেতে ইচ্ছা হলে তখন কি হবে, পাঠের মানে বিঘ্ন সৃষ্টি হবে, হরিকথা শুনতে তার বিঘ্নই হলো, অতএব সেই জন্য আহার করণের কথা বলেছে। আহারের যে নিয়ম সেটা নিজের সুবিধা অনুযায়ী নিজের শরীর অনুপাতে হবে, আর এর যে খরচ তা বলছেন যে কন্যা সম্প্রদান করতে যত খরচ নেই তার থেকে অনেক অনেক গুণে খরচ বেশি এই মানে সপ্তাহ যজ্ঞের। এবং এই সপ্তাহ যজ্ঞের মানে হয়তো পাঠক কিছু নেবেন না, কিন্তু তার নিয়ম হচ্ছে যেমন যজ্ঞ যজ্ঞ ভগবান আর দক্ষিণা একই সঙ্গে উৎপন্ন হয়েছিলেন, যেখানে যজ্ঞ হবে সেখানে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দিতে হয়, তা নয় সেই যজ্ঞকে সুসফল মানা যায় না। যে আমরা এই যজ্ঞ এবং দক্ষিণা যে নবম স্কন্ধ আদিতে আমরা শ্রবণ করব, তা সে সমস্ত প্রসঙ্গ জানলে আমরা বুঝতে পারব যে কি কি করণীয়। আর এইভাবে তিনি ভাগবতের সম্পূর্ণ কথা বর্ণন করলেন। যারা দূর দেশ থেকে আগত তাদের প্রসাদের সুন্দর ব্যবস্থা রাখতে হবে, তাদের থাকার ব্যবস্থা রাখতে হবে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, যে মুখ্য যজমান তাকে তার প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে। তাই এই ভাগবত কথা কলিযুগের ৩০ বছরের কিছুদিন হয়ে গেলে মানে ভাদ্র মাসে নবমীতে শুক্ল মানে সুপরীক্ষিত সংবাদ, যেটা সুখদেবা সুখদেব গোস্বামী পরীক্ষিতকে শ্রবণ করিয়েছিলেন, কলিযুগের মাত্র ৩০ বছর গেলে, মানে বেশি দিন আগের কথা না, এই অল্প দিন আগের কথা। আর এই কলিযুগে ২০০ বছর পেরিয়ে গেলে আষাঢ় শুক্লে গোকর্ণ এবং ধুন্ধুকারীকে এই পাঠ শুনিয়েছিলেন এবং তিনি উদ্ধার হয়েছিলেন। তার অল্প কিছুদিন পরেই মানে শ্রাবণ মাসে সেই সমস্ত ব্রাহ্মণগণ গিয়েছিলেন, যা আমরা এই এখনই এখনই শ্রবণ করলাম। কলিযুগের ৩০০ বছর অতিক্রম হলে কার্তিক মাসে শুক্লা নবমীতে সনকাদি দেবর্ষি নারদকে শ্রবণ করান। তারপর এই ভাগবতের নিয়মাবলী তিনি আবার পূর্ণরূপে বর্ণন করলেন। আমরা সংক্ষেপ আকারে মানে খুব বিস্তারিত বলা যাবে না, কিন্তু আমরা যে শ্রবণ করছি এই সপ্তাহের আকারে, সপ্তাহে 4 ঘন্টা বলতাম, এখানে আমরা 2 ঘন্টাই বলব। এইভাবে নিত্য প্রতি আমাদের পাঠের যে দ্রুততা, এই মুখের যে দ্রুততা, এটা কিন্তু রাখতে হবে, তা না হলে উপায় নেই। যদি খুব ভালো করে ভাষা বিন্যাস করে বলতে যাই তাহলে আমাদের পাঠ পিছিয়ে থাকবে। আমরা নিত্য প্রতি মানে এই 12টি অধ্যায় করে নিত্য শ্রবণ করব। আর সকালে আমাদের পরম পূজনীয় পণ্ডিত শ্রী উজ্জ্বল বাবা, তিনি 12 অধ্যায় করে নিত্য আমাদের এই মানে মূল যে পাঠ সেটা তিনি নিত্যই করছেন, আজ থেকে চালু হয়েছে। আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যদি কেউ সে সময় ফ্রি থাকেন তাহলে সামনে 1-2 জন এসে যদি মালা নিয়ে বসেন তাহলে এটা খুবই ভালো হয়। 1-2 জন সঙ্গে না থাকলে হয় না। আমাদের প্রত্যেকেরই যদি মানে ইচ্ছা থাকে যে আমরা মানে সকলকেই সহযোগ করব তাহলে এটা খুব ভালো হয়। তো আপনাদের কাছে করজুড়ে প্রার্থনা, আপনারা সময় পেলে অন্তত যদি নাও বসতে পারেন তাহলে এখানে প্রণাম করে একবার অন্তত পরিক্রমা করে তার উৎসাহ বর্ধন আদি এবং ইত্যাদি যেগুলো করণীয় সেগুলো করলে মানে খুবই ভালো হয় এবং আমাদের করা উচিত। অধ্যকার দিনের পাঠের বিরতি আমি এখানেই রাখছি। আগামী দিন থেকে আমরা আজকে মাহাত্ম্য শ্রবণ করলাম, আগামী দিন থেকে আমরা 12টি অধ্যায় করে মানে এই ভাগবত শ্রবণ করব। অতএব আমি অধম অযোগ্য মানে বিদ্যাবুদ্ধি কিছু নেই, আপনারা মহানজন আমাকে কৃপা করে মানে যদি ভুল ভ্রান্তি হয় আমাকে বলতে পারেন। এটা মানে আমার তরফ থেকে আমি আপনাদের অধিকার দিলাম যে যদি কোনো ভুল ত্রুটি আমার হয়ে থাকে তাহলে আমাকে সেটা আপনারা কৃপা করে বলবেন বলেই আশা রাখি। আর এখানে এই মানে নিয়ম সেবার উদ্যোগকর্তা আমাদের রামকৃষ্ণ বাবা, নরহরি বাবা, আমাদের পূজারি ললিত বাবা, সুখদেব বাবা এবং আমাদের উজ্জ্বল বাবা সকলেই এই যজ্ঞের জন্য মানে বিশেষভাবে আগ্রহী। আমরা চাইব বা সকলে একে অপরকে আগ্রহ এবং একে অপরকে সাহায্য করে যাতে আমাদের এই একমাসব্যাপী এই মানে একমাসব্যাপী যে যজ্ঞ ভাগবতের এটা যাতে সুসম্পন্ন হয়, আপনারা নিজেরা নিজেরা কৃপা করে সেদিকে ব্যবস্থা নেবেন। এবং আমাদের যদুনন্দন বাবা, তার চরণে আমাদের অনুরোধ, তিনি যদিও তাকে বলার কিছু নেই, তিনি সর্বদাই সেবা উন্মুখী, তথাপি আমাদের পাঠের সময় যাতে মাইক ইত্যাদি সুন্দরভাবে পরিচালিত হয় সেই জন্য তাকে আমরা অনুরোধ জানাচ্ছি। অতএব পাঠের বিরাম এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারী ভগবান কি জয়। শ্রী শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। শ্রী শ্রী মাসিক পারায়ণ কি জয়। শ্রী শ্রী নিয়ম সেবা কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী পরীক্ষিত মহারাজ কি জয়। শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরুদেব কি জয়। শ্রী শ্রী সিদ্ধ শ্রী রামকৃষ্ণ দাসজী মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাসজী মহারাজ কি জয়। শ্রী শ্রী বিষ্ণুদাস বাবা মহারাজ কি জয়। শ্রী শ্রী অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজী মহারাজ কি জয়। সমপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল।